the chapter here at Yuma.
উমা ফিরে আসার এই আমন্ত্রণ পাওয়া একটি চমৎকার সুযোগ। গতবার আমরা এখানে খুবই সুন্দর সময় কাটিয়েছি, আর তারপর আমার খুবই ভালো লাগলো যখন জানলাম আমাকে আবার ফিরে আসতে হবে। এই লোকবৃন্দের সুন্দর সুন্দর কথা এবং সাক্ষ্য বেশ উৎসাহ দান করে। এখানে ধর্মপ্রসনার অনুষ্ঠান শেষ হওয়ার পরে লাস ভেগাস থেকে আগত ভ্রাতা সঙ্গে সাক্ষাৎ করার কথা বিলি আমাকে বলেছে, যিনি চান যে এই অধ্যায়ের একটি সভা ওখানে অনুষ্ঠিত হোক। সে বলেছে জানুয়ারিতে ফনি সভায় আগে লাস ভেগাসে আসার জন্য আমরা কিছু সময় পেতে পারি। আমার বিশ্বাস বহুদিন আগে ভ্রাতা আর্ট উইলসন ওখানে থাকতেন, তিনি হয়তো এখনো সেখানে আছেন। তিনি আমাকে আসতে বলেছিলেন, তিনি এবং ভগ্নী উইলসন দুজনেই। আমার সুযোগ হয়ে ওঠেনি, এইবার হয়তো আসতে পারবো। আপনারা বিলি পল অথবা ভ্রাতা রয় বর্ডার্স এর সঙ্গে দেখা করুন, আমার মনে হয় সে এখানে কোথাও আছে। কেউ বলছিল ভ্রাতা রয় এসেছে, ভ্রাতা পিয়ারি লি অথবা তাদের যে কোনো একজন। আমাদের আসার তারিখ ঠিক করে আপনাদের বলে দিতে পারবে। এখানে কিছুক্ষণ আগে আমি একজনের অনেকজনের যাদবদের দেখেছি, আর আমার এই ভ্রাতৃগণের সঙ্গে সাক্ষাতে আমি খুবই খুশি। যদি আমার সময় থাকত, যদি আপনাদের সঙ্গে আপনাদের গৃহে যেতে পারতাম, কারণ আমি জানি এই দেশের শ্রেষ্ঠ পাচক আপনাদের আছে, ইয়ে খুবই ভালো। আর আমি আজ রাতে ভ্রাতা পিয়ারির উপর দুটি দোষারোপ আছে, তার বিরুদ্ধে দুটি বিষয় আছে, তাদের মধ্যে একটি বাইরের ওই মাইক্রোফোনটি কেটে দেওয়া। তুমি ওই দোষে দোষী হয়েছ ভ্রাতা পিয়ারি, আমার মনে হয় না তুমি আসলে দোষী, কিন্তু তুমি কথা বলার জন্য কেউ ওটাকে ঠিক করেছিল, এ ভালো কথা। আর তারপর সে আবার বাইরে ওখানে গিয়ে কথা বলছিল, সে বলছিল বলুন, সে ভ্রাতা কলিংস অথবা তাদের কারোর সঙ্গে কথা বলছিল, বলেছিল সন্ধ্যা ভোজ ভালো হয়েছে, কিন্তু বলেছিল আমি তোমাকে বলছি ওই লোকটা নিশ্চয়ই স্পেন দেশীয় অথবা অন্য কোনো অথবা একজন মেক্সিকো দেশীয়। আমি এরকম ঝালের আগে কখনো আস্বাদ করিনি। আর সে বাবুর্চির সঙ্গে এইভাবেই কথা বলছিল, আর সে বলছিল আমি প্রধান বাবুর্চি, ওই হলো আপনাদের টেক্সাস। সে যদি ওখানে অ্যারিজোনায় আমাদের ধারের কাছে থাকতো, তবে আমরা তাকে সিধে করে দিতে পারতাম, তাই নয় কি? এখানে আসতে পারা খুবই ভালো, আর আমার অনুমান ওই কথাগুলি রসিকতার মতো নয়, কিন্তু কৌতুক রসবোধের মতোই শোনাবে। আপনারা জানেন প্রভুর নিজস্ব কৌতুক রসবোধ ছিল। তিনি বলেছিলেন, হেরোদ তোমরা গিয়ে সেই শৃগালকে বলো, দেখলেন অদ্য এবং কল্য আমি ভূত ছড়াইয়াছি, আর ভূত ছড়াইব না, আমি সিদ্ধকর্মা হইব। সুতরাং যদি তার কৌতুক রসবোধ ছিল, তবে মাঝে মাঝে এ আমাদের বেদনা দেবে না। আর এখন একটু দেরি হয়ে গেছে, আমি সাধারণত প্রায় 4 ঘন্টা প্রচার করে থাকি, সুতরাং এই অধ্যায় এখানে ভ্রাতা ও ভগ্নীদের জন্য বিশিষ্টতার জন্য আজ রাতে আমরা সময় কমিয়ে দেব। আর হ্যাঁ, আমি টেরিকে বলেছি, সে বলেছিল আমরা কি 2 ঘন্টার একটি টেপ চালাবো? আমি বলেছিলাম না টেরি, এ একটি ভোজসভা। আমি বলেছিলাম আমি 30-40 মিনিট লোকদের সঙ্গে কথা বলবো, কিছু বিষয়ে করতে সময় আমি চেষ্টা করব, কারণ জানি যখন আমি ছোট বালক ছিলাম আমি লোকের শোনার জন্য বেরিয়ে আসত, কারণ আমি একটি বালক ছিলাম, একজন বালক প্রচারক। আর তারা বলতো বেশ বিলি ব্রানাম, আপনারা জানেন একজন ছোট বালক মাত্র, কখনো স্কুলে যায়নি, আর কোনো শিক্ষাও ছিল না, আর আমার ভাঙ্গা ভাঙ্গা কথা, আমার ক্যান্টিকে ইংরেজি শুনতে আসতো, ক্যান্টাকে গ্রাম্য ধরনের আমার শব্দগুলি হিটস হিট টোট ইত্যাদি। যেমন অল্পদিন আগে আমার এক সভায় তারা বলেছিল আমরা উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইব, আমি উঠে দাঁড়িয়ে গিয়েছিলাম ফর মাই ওল্ড ক্যান্টাকি হোম ফর অ্যাওয়ে ফার অ্যাওয়ে। আমি ওই একটিমাত্র দেশকেই জানতাম, আর তাই ওটাই ছিল আমার জন্য জাতীয় সঙ্গীত। সুতরাং এখন যথেষ্ট বড় হওয়ার পর আপনাকে ওর থেকে বেশি কিছু জানতে হবে। আপনারা দেখুন, আমরা বিবেচনা করতে পারি, পোল বলেছিলেন যখন আমি শিশু ছিলাম তখন শিশুর মতোই কথা বলতাম এবং শিশুর মতোই চিন্তা করতাম। আপনারাও শিশুর মতো আচরণ করেন, কিন্তু যখন বৃদ্ধিপ্রাপ্ত হন তখন আপনারা প্রথম কয়েকটি পদক্ষেপ হাঁটার সময় পড়ে যান, আবার উঠে চেষ্টা করেন, আর তারপর আপনারা কিছু সময় পরে আপনারা একটি সোজা রেখায় হাঁটতে সক্ষম হন। আর ক্রুশের সৈনিক হিসাবে আমাদের ওই রূপেই করতে হবে। এখন মহিমার রাজপথ ধরে সোজা রেখায় হাঁটার সময়। আমার দৃঢ় বিশ্বাস আমরা জগতের ইতিহাসের সমাপ্তির দৃশ্যে বাস করছি। আমি সত্য সত্যি বিশ্বাস করি আমরা যে সময় চিন্তা করি প্রভুর আগমন তার চেয়েও নিকটবর্তী। সুতরাং এখন আপনাদের কেবল 30 মিনিট সময় নেব, একটি শাস্ত্রাংশ আমি পাঠ রূপে ব্যবহার করতে চাই এবং আরো কিছু উল্লেখের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। আমি বাড়িতে বসে সেদিন আমি এই ধারণার বিষয়ে চিন্তা করছিলাম, তারপর আমি ভাবলাম বেশ, এই শাস্ত্রের সফটওয়্যার উপরে কথা বলার বিষয়ে বলতে পারি না, আমি আজ রাতের ছোট সভাগুলির জন্য কেবল এর অংশ মাত্র নেব। আপনারা যতক্ষণ গীত সংহিতা খুলছেন ততক্ষণ আমি আপনাদের একটি কথা বলতে চাই। গীত সংহিতা প্রথম ও 27 গীত, আমি প্রথম 5 পাঠ করতে চাই। এই ব্যবসায়ী লোকদের ফুল গসপেল বিজনেসম্যান অধ্যায়গুলির সম্বন্ধে বলতে ইচ্ছা করি। আমার ভাই পিয়ারি পুস্তক ইত্যাদির কথা বলছিলেন যে নতুন পুস্তকগুলি তাদের কাছে পৌঁছেছে। কতজন মনে করতে পারেন যখন আমি টেপে কথা বলছিলাম এখানে ফোনিক্সে সম্মেলনগুলির একটিতে প্রচার করছিলাম, মহাশয়গণ এখন কটা বাজে, ওই পুস্তকের ওইটাই ছিল শিরোনাম, আপনারা দেখলেন যখন এই ব্যাপার ঘটেছিল। এই সময়ের এমন কিছু বিষয়ের প্রচুর অতি প্রকৃত প্রতিষ্ঠা ঈশ্বরের লিখিত বাক্যে আছে যা এখনো আমাদের প্রতি ঘটেনি, আমরা কেবল ইয়ে খুবই বাস্তব। দেখুন যে বিষয়গুলি আপনারা যা বাস্তবে ঘটেছে সেই বিষয়ে আপনাদের অবগত করলে আপনারা বিস্ময়ে অভিভূত হবেন। আপনাদের মধ্যে অনভিজ্ঞ অনেকেই হয়তো এই লোকগুলিকে উঠে এই সময় বার্তা সম্বন্ধে মন্তব্য ইত্যাদি করতে শুনেছেন। তারা যা বলার চেষ্টা করছে তা এই প্রহরের নিমিত্তে ঈশ্বরের প্রতিজ্ঞা যা তিনি করা প্রতিজ্ঞা করেছেন এবং সেই একই রূপে শাস্ত্র মতে সেগুলি যথার্থরূপে প্রতিপাদিত করতে আমরা তাকে দেখেছি। ভবিষ্যৎবাণী প্রত্যেক সময় একেবারে নিখুঁত রূপে লক্ষ্য ভেদ করে থাকে, কারণ এ ঈশ্বরের কথা। আমি গ্রাহ্য করি না সে যেই হোক না কেন, যদি একজন মানুষ এরূপ একটি নিখুঁত বিষয়ের চেষ্টা করে, একজন মানুষ যদি আপনাদের বলে একটি ঘটনা ঘটবে তবে তার সম্ভাবনা হবে 1 কোটির মধ্যে 1, যদি বলে একটি নির্দিষ্ট সময় তা ঘটবে তবে তার সম্ভাবনা 1 কোটির মধ্যে 1, তারপর যদি সে স্থানে ঘটবে তার কথা বলে তবে তার সম্ভাবনা হবে 10 কোটির মধ্যে 1, তারপর যে সময় ঘটবে এইভাবে চলতে থাকবে, কিভাবে ঘটবে এবং কিভাবে ঘটবে এ ধরনের ধারণা অতীত। যখন প্রত্যেক সময় একে নিখুঁত রূপে ঘটতে দেখি তখন ঈশ্বরই করে থাকেন। তখন আমরা শাস্ত্র খুলে দেখি এ আমাদের কাছে অচেনা বলে মনে হতে পারে, কিন্তু যখন শাস্ত্র খুলে দেখি কোথাও দেখতে হবে তাও জানি না, তখন পবিত্র আত্মা সরল করে দেন এবং আমরা সমগ্র বাক্যকে একত্র করে আমরা কোথায় বাস করছি তা দেখানোর জন্য একটি সম্পূর্ণ চিত্র প্রকাশিত করেন। আমরা পরিবর্তনশীল ঈশ্বরীয় তত্ত্বাবধান, আমরা একটি কোণায় উপস্থিত, একজন রাজমিস্ত্রির পক্ষে একটি কোণা প্রস্তুত করা সহজ বিষয়। কোণা ঘুরে আবার গাঁথনি আরম্ভ করে প্রত্যেকেই একই সারিতে ইট গেঁথে চলেছে, যেমন কোন সংস্থা আরম্ভ করে এবং একই সারিতে চলতে থাকে, এ ঠিক আছে। কোণায় উপস্থিত হলে আপনাদের অন্যদিকে ঘুরতে হবে। এখন ঈশ্বর কোন প্রাচীর গঠন করছেন না, কিন্তু তিনি একটি গৃহ নির্মাণ করছেন, বুঝলেন? আর বাইবেলে তিনি অনেক আবর্তন ও বিভাজনের ভবিষ্যৎবাণী করেছেন, আর এই আবর্তনগুলি গুরুত্বপূর্ণ। যে কেউ বাঘ ঘোরানোর চেষ্টা করতে পারে, কিন্তু তা পরিকল্পনা অনুযায়ী হতে হবে, যদি না হয় তবে তাকে আবার ভেঙে ফেলতে হবে। সুতরাং আমরা তার দয়া এবং আপনাদের সহভাগিতা এবং খোলা দ্বার যা সকল প্রভু আমাদের দিয়েছেন তার জন্য ঈশ্বরের প্রশংসা করি। আর এই বিজনেসম্যানের মাধ্যমে আমি সর্বদাই বলেছি যে আমি বিশ্বাস করি না সংস্থাগুলির মধ্যে লোকেরা, আমি বিশ্বাস করি, কিন্তু সংস্থাগুলিকে উদ্বুদ্ধ করার মতো বেশি সময় আমার নেই, কারণ তাদের প্রত্যেককে নিজেদের চারিপাশে বেড়া দিয়ে রেখেছে। এ ঠিক সেই রকম ভাই ডেভিডের ছোট গল্পের মতো, যেখানে বলা হয়েছে সে কিছু হাঁস পুষেছিল আর নদী এগিয়ে এসছিল আর প্রত্যেকটি হাঁস পরস্পরের সাহায্য চেয়েছিল কিন্তু পারেনি, কারণ তাদের বেড়া দিয়ে আটকে রাখা হয়েছিল। কিন্তু জল যখন বেড়ে উঁচু হয়ে উঠল তখন হাঁসগুলিকে ভাসিয়ে বেড়ার বাইরে নিয়ে চল আসলো। সুতরাং আমি মনে করি ওইভাবেই করতে হবে, এ কেবল জল এগিয়ে আসছে, আপনারা বুঝলেন, আর আমরা বেড়ার বাইরে বেরিয়ে যেতে পারি আর পরস্পরের সঙ্গে সহযোগিতা করতে পারি, আমাদের হৃদয়ে খ্রিস্টের প্রকৃত প্রেম ধারণ করতে পারি, যেমন আপনারা জানেন। আর এই ফুল গসপেল বিজনেসম্যান একটি আমার জন্য একটি মরুদানের মতোই হয়েছে, কারণ অনেক আমার অনেক ভাইয়েরা, সুন্দর ভাইয়েরা, আমার ধারণা তারা সকল সংস্থার মধ্যেই আছেন, প্রেসবিটেরিয়ান, লুথারান, ব্যাপটিস্ট, পেন্টিকোস্টাল গণ, বিভিন্ন ধরনের পেন্টিকোস্টাল, চার্চ অফ গড, ন্যাজারেথ, পিলগ্রিম, হোলিনেস, সকল স্থানের সুন্দর ভাইয়েরা, কিন্তু অনেক সময় তারা আমাকে তাদের সম্প্রদায়ে গ্রহণ করতে পারেন না, কারণ বুঝলেন তারা যে বিশ্বাস করেন না এমন নয়, কিন্তু দেখুন এ তাদের সংস্থা থেকে তাদের বিচ্ছিন্ন করে দেবে। আর আপনারা যখন ঐরূপ করেন তখন অবশ্যই তাই হয়ে থাকে। কিছুদিন আগে এখানে এক মেথডিস্ট ভাই আমার কাছে এসেছিলেন, আমি তার নাম নেব না, একজন ভালো লোক, তিনি ঐশ্বরিক আরোগ্য দানের উপর একটি প্রবন্ধ লিখেছিলেন আর তিনি আমার সঙ্গে কিছু কথা বলার জন্য এসেছিলেন। আমরা বসে কিছুক্ষণ কথা বলছিলাম, তিনি বলছিলেন আপনার বিরুদ্ধে আমার একটি মাত্র অভিযোগ আছে, আপনি সর্বদা পেন্টিকোস্টালদের কাছেই ঘোরাফেরা করেন। আমি বলেছিলাম তাহলে মেথডিস্ট মন্ডলী অনুষ্ঠানের ব্যয়ভার বহন করুক, আমি আসবো। এ ছিল বিসদৃশ বিষয় বুঝলেন। তিনি বলছিলেন বেশ অবশ্য আমি তো মেথডিস্ট মন্ডলী নই, আমি তাদের সদস্য মাত্র। আমি বলেছিলাম ওটাই তো ব্যাপার, দেখলেন একমাত্র পেন্টিকোস্টালরাই তাদের দ্বার খুলে দেয় বুঝলেন, তাই তাদের কাছেই আমি যেতে পারি আর যত জন খুলে দেবে আমরা তাদের কাছে যেতে প্রস্তুত আছি। প্রকাশিত বাক্য 3 অধ্যায়ের মতো তিনি বলেছিলেন আমি দ্বারে দাঁড়াইয়া আঘাত করিতেছি, যদি কেউ দ্বার খুলিয়া দেয় আমি ভিতরে প্রবেশ করিব এবং তাহার সঙ্গে ভোজন করিব। ওই কথা যীশু বলেছিলেন, আমি সর্বদাই জানি যে যীশু বলেছিলেন আর তিনি বাক্য যথার্থ, তিনি বাক্য। সুতরাং ফুল গসপেল বিজনেসম্যান এ মরুদ্যান যেখানে আমরা মিলিত হতে পারি, কোন মন্ডলী এর অনুষ্ঠান ব্যয়ভার বহন করে না, তারা সকলে মন্ডলীগুলির থেকে লোকেরা এবং আমরা জগৎব্যাপী সকল স্থানে সহভাগিতায় মিলিত হতে পারি। আর এই ফুল গসপেল বিজনেসম্যান এর অনেক অনেক অধ্যায় সারা জগৎব্যাপী প্রতিষ্ঠিত করতে আমি সাহায্য করেছি, আমাকে এই সুযোগ দানের জন্য আমি কৃতজ্ঞ। বিজনেসম্যান অনুষ্ঠানে ব্যয়ভার বহন করে আর সকল মন্ডলী তারা অবশ্য যারা আসতে চায়, কিন্তু তারপর যদি আমি তাদের মন্ডলী থেকে টেনে আনতে চাই না, আর সে চেষ্টাও কখনো করি না, আপনাদের মন্ডলীতেই থাকুন কিন্তু জ্যোতি বিকিরণ করুন বুঝলেন, একজন প্রকৃত খ্রিস্টান হন, আপনাদের যাজক আপনাদের প্রশংসা করবেন। যে কোনো লোক যে ঈশ্বরে বিশ্বাস করে সে একজন প্রকৃত বিশ্বস্ত অকৃত্রিম পবিত্র ব্যক্তির গুণাবলীর কদর করবে। এখন এই অধ্যায় এই সুযোগের জন্য আমি এখানের এই ভাই এবং স্ত্রীকে ধন্যবাদ জানাই, আর এই অধ্যায় যেন আরো বৃদ্ধি প্রাপ্ত হয়। ঈশ্বরের আশীর্বাদের উপরে উপস্থিতি করুক এবং প্রভুর আগমনের আগে শত শত লোকের পরিত্রাণ করার নিমিত্ত এই অধ্যায় যেন ঈশ্বরের হাতের একটি যন্ত্র হতে পারে। আর বাকি সকল অধ্যায়ের অথবা অধ্যায়গুলি প্রতিনিধি রূপে যারা এখানে আছেন, গীত সংহিতা পুস্তকে আজ রাতে অল্প সময়ের জন্য আমি একটি প্রকৃতি অদ্ভুত বিষয়ের উপর কথা বলতে চাই। আমার কাছে এখানে কিছু শাস্ত্রাংশ লেখা আছে আর আমি ভেবেছিলাম আজ রাতে আমার অন্য কিছুর উপর বলার ছিল, কিন্তু সময় চলে যাচ্ছে, ততক্ষণ থাকতে পারবো না, তাই আমি পাতা উল্টে আরো কিছু শাস্ত্রাংশ পেয়েছি। আমি নিত হওয়া সম্বন্ধে বলতে চাই বুঝলেন। এখন আমরা বিশ্বাস করি যে একটি নিত হওয়া ঘটবে, সকল খ্রিস্টানরা তাই বিশ্বাস করে, বাইবেল অধ্যয়নকারীরা বিশ্বাস করে যে একটি নিত হওয়া হবে। এখন পাঠের জন্য পটভূমি প্রস্তুত করার জন্য আমরা 25 অধ্যায় গীত আমি বলতে চাই, আমাকে ক্ষমা করবেন, 27তম গীত 1-5 পদ। সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব? সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব? দুরাচারেরা যখন আমার মাংস খাইতে নিকটে আসিল, তখন আমার সে বিপক্ষেরা ও বিদেশীরা উচট খাইয়া পড়িল। যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তথাপি আমার অন্তকরণ ভীত হইবে না। যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়, তথাপি আমার তখনও আমি সাহস করিব। সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় যাচনা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি, সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার ও তাহার মন্দির অনুসন্ধান করিবার জন্য। কেননা বিপদে তিনি আপন আশ্রয়ে আমাকে সংগোপন করিবেন, আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন, তিনি শৈলের উপরে আমাকে তুলিয়া লইবেন। ঈশ্বর তার বাক্য পাঠের প্রতি আশীর্বাদ করুন। আজ এই বিষয়ের উপরে বলতে, আর আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আমার থেকে অন্য পথ নিতে পারেন, কিন্তু এখানে কতজন বিশ্বাস করেন যে বাইবেল শিক্ষা দেয় মণ্ডলীর একটি নিত হওয়া ঘটবে? হ্যাঁ মহাশয়, যথার্থই মণ্ডলীর ধৃত হয়ে নিত হওয়া। আপনি একজন মেথডিস্ট, ব্যাপটিস্ট, প্রেসবিটেরিয়ান, পেন্টিকোস্টাল বা যা কিছুই হন, একটি ধৃত হয়ে নিত হওয়া হবে। আর আমার বলার বিষয়ে আমি মনে করি আমি এখানে উঠে দাঁড়িয়ে লোকদের খুশি করার চেষ্টা করি না, ওই দোষ আমাকে কখনো দেওয়া যায়নি। আমি এখানে উঠে দাঁড়িয়ে এমন কিছু বলতে চাই যার চালনা আমি পেয়েছি বলে অনুভব করি, যা আমার মনে হয় আপনি যদি একজন খ্রিস্টান হন তবে ঈশ্বরের সঙ্গে আপনার অভিজ্ঞতা আরো বৃদ্ধি করতে, আর যদি খ্রিস্টান না হন তবে নিজের সম্বন্ধে লজ্জিত হয়ে আপনাকে একজন খ্রিস্টানে পরিণত হতে সাহায্য করবে। আর এই উদ্দেশ্যেই প্রভু আমাকে যেমন পরিচালনা করেন সেই মতো আমি সর্বদাই নিজের চিন্তাধারাকে পরিচালনা করে থাকি। আমাদের সতর্ক করা হয়েছে শেষ সময়ে এই বিষয়ের মতবাদ অবজ্ঞা করা হবে। আপনারা যদি চান আসুন এক মিনিট পাঠ করি, দ্বিতীয় পিতর তিন অধ্যায় আছে, আসুন এক মুহূর্তে তৃতীয় অধ্যায় তৃতীয় এবং চতুর্থ পদ পাঠ করি, আসুন দেখি যে ঠিক সেইরূপ কিনা। প্রথমে ইহা জ্ঞাত হও যে শেষকালে উপহাসকের সহিত উপহাসকেরা উপস্থিত হইবে, তাহারা আপন আপন অভিলাষ অনুসারে চলিবে এবং বলিবে তাহার আগমনের প্রতিজ্ঞা কোথায়, কেননা যে অবধি পিতৃলোকেরা নিদ্রাগত হইয়াছেন সেই অবধি সমস্ত সৃষ্টির আরম্ভ অবধি যেমন তেমনি রহিয়াছে। বস্তুত সেই লোকেরা ইচ্ছাপূর্বক ইহা ভুলিয়া যায় যে আকাশমণ্ডল এবং জল হইতে ও জল দ্বারা স্থিতিপ্রাপ্ত পৃথিবী ঈশ্বরের বাক্যের গুণে প্রাকালী ছিল, তদ্বারা তখনকার জগৎ জলে অপ্লাবিত হইয়া নষ্ট হইয়াছিল। এখন আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে যে এত লঘুরূপে গ্রহণ করা হবে তার কারণ এখানে ভাববাদী বলেছেন যে শেষকালে উপহাসকের উপস্থিত হয়ে এই সকল কথা বলবে, বুঝলেন এ ভবিষ্যৎবাণী করা হয়েছিল। আর আজ লোকেরা যেরূপ আচরণ করছে তার কারণ কেন আপনারা তো এরই প্রত্যাশা করছেন, কারণ বাইবেল বলেছে যে শেষকালে তারা দুঃসাহসী গর্বাণ্ড ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসপ্রিয় ক্ষমাহীন অপবাতক অজিতেন্দ্রীয় সদ্বিবেশী ভক্তির অবধারী, কিন্তু তাহার শক্তি অস্বীকারী হইবে। তুমি এইরূপ লোকদের হইতে সরিয়া যাও। আমরা কি সত্যের প্রতারণা দেখতে পাচ্ছি? নিশ্চয়ই মসি যখন যথার্থরূপে প্রতিপাদিত করার নিমিত্ত কেবলমাত্র একটি লাঠি হাতে নিয়ে ইসরায়েল সন্তানদের মুক্ত করার জন্য মিশরে গিয়েছিলেন, তখন স্বর্গের ঈশ্বর তার পিছনে ছিলেন আর তিনি অলৌকিক কার্য সাধন করেছিলেন। তার পিছন পিছন প্রতারকেরা এসেছিল আর তিনি যা করেছিলেন তারাও তাই করেছিল। এখন তিনি প্রথমে করার পর তারা ছিল দ্বিতীয়, তারা তার অনুকরণ করছিল, আসলে প্রতারণা করছিল, আমরা ওই বিষয় দেখলাম। আর এখন আপনারা বলবেন ঠিক আছে কিন্তু মসির সময়ই কেবল ওই বিষয় হয়েছিল, কিন্তু একই শাস্ত্র বলে যে শেষকালে তার আবার তারা আসবে। আর জানি ও জামরি যেমন মসির প্রতিরোধ করিয়াছিল তদ্রূপ ইহারা সত্যের প্রতিরোধ করিতেছে। এই লোকেরা নষ্ট বিবেক, দেখলেন প্রতারণা, লোকদের বিভ্রান্ত করার সকল রূপ প্রচেষ্টা। আর জানি জামরি যেমন মসির প্রতিরোধ করিয়াছিল তদ্রূপ ইহারা সত্যের প্রতিরোধ করিতেছে। এই লোকেরা নষ্ট বিবেক, দেখলেন প্রতারণা, লোকদের বিভ্রান্ত করার সকল প্রকার স্বরূপ প্রচেষ্টা। আর তবে যদি এই নীত হওয়া যা ঘটতে যাচ্ছে এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী যে কোনো বিষয় যদি পারে তবে তাকে বিধ্বস্ত করার বিপর্যস্ত করার জন্য সর্বদাই কিছু থাকে, ওই কাজ করার জন্য শয়তানের এই অভিপ্রায়। লাস ভেগাসের সভা থেকে আগত সেই ভাই যেমন বলেছিলেন, শয়তান বলেছিলেন এই জগৎ তার রাজত্ব এবং ওই উপরে তার প্রধান কার্যালয়। আমি জানি শয়তান এই জগতের অধিপতি, আকাশের নিচে প্রত্যেকটি দেশ তার দ্বারা নিয়ন্ত্রিত, যথার্থই এই জগৎ শয়তানের, কিন্তু যিশু এর কর্তৃত্ব গ্রহণ করবেন। সে একদিন তাকে দিতে চেয়েছিল কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন কারণ তিনি জানতেন যে ভবিষ্যতে তিনি এর উত্তরাধিকারী হবেন। উপহাসকেরা, আরো অগ্রসর হওয়ার আগে আসুন কয়েক মুহূর্ত এই একটি শব্দ বিবেচনা করে দেখি, উপহাসকগণ। সপ্তাহ দুয়েক আগে টাকসনে আমি একটি পত্রিকা পড়ছিলাম, তাতে ইংল্যান্ডের একজন ইংরেজ একটি বিবৃতি দিয়েছে, এটা পত্রিকার প্রথম পাতায় ছিল, যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশারোপণ যীশু ও পিলাতের মধ্যে একটি জালসাজি ছিল যেন তিনি নিজেকে কিছু একটা বলে প্রতিপন্ন করতে পারেন। আর এই যুক্তি খণ্ডন করার কোন উপায় আমাদের নেই, কারণ ঈশ্বরের সকল বিষয়ে বিশ্বাসেই গ্রহণ করতে হবে, আমাদের এই বিশ্বাস করতেই হবে। তারপর সে বর্ণনা করেছে কিভাবে এ করা হয়েছিল। খুব বেশি দিন হয়নি ইংল্যান্ডের লন্ডনে ওই বংশ পরম্পরায় যেখানে জন ওয়েসলি, চার্লস এবং পূর্বকালের অনেক মহৎ প্রচারকগণ, স্পার্জিয়ান এবং অনেকে বিচালি হাটে এবং অন্য সকল স্থানে সুসমাচার প্রচার করেছিলেন, তাদের সময়ের সেই বার্তা অগ্রাহ্য করে দেখুন আজ তারা কি অবস্থায় এসেছে। আজ রাতে ভ্রাতা উইলিয়ামরা সেখানে আছেন। ওই দেশ জগতের নিকৃষ্টতম নিকৃষ্টতম মর্যাদাহীন দেশগুলির মধ্যে একটি। আমি সারা পৃথিবীতে ভ্রমণ করেছি কিন্তু ইংল্যান্ডের মতো অবৈধ কোনো কিছু দেখিনি। একটি বিলি গ্রাহামও সেই একই কথাই বলেছেন, প্রকাশ্যে পুরুষ ও স্ত্রীদের জঘন্য ক্রিয়া ঘটিত হতে দেখে তাকে পার্ক থেকে তার স্ত্রীকে নিয়ে চলে আসতে হয়েছিল, যেখানে সুযোগ ছিল এবং এক সময়ে যে দেশ সংস্কার সাধনে জগৎকে নেতৃত্ব দান করেছিল। যখন আমি সেখানে ছিলাম তখন সে ইংল্যান্ডে যা ঘটেছিল তা দেখে হৃদয় ভেঙে পড়ে, যা অন্য কিছু দেখে হয় না। এই বিষয়ে প্রদর্শন করে কিভাবে এর পতন ঘটেছে। কিন্তু আপনারা দেখুন এর কারণ কি। সেই সময় যে বার্তা নির্গত হয়েছিল ইংরেজরা আজকের জন্য সেই বার্তা ধরে রাখার চেষ্টা করছে। আজ ওই বার্তা কার্যকরী হবে না, কোনো কাজ হবে না। কিভাবে হতে পারে? যদি মসি নোহর বার্তা নিয়ে আসতেন, আমরা একটি জাহাজ নির্মাণ করে নীল নদে ভাসাবো, তবে কি হতো? এ কার্যকরী হতো না। এবং যিশুর বার্তা মসির দ্বারা কখনো কার্যকরী হতো না। ওয়েসলির বার্তা লুথারের অথবা লুথারের বার্তা ওয়েসলিতে কার্যকরী হতো না। আর আজ আমরা আমাদের শেষ সংস্কার সাধন ছিল পেন্টিকোস্ট, আর আজ আমরা তার থেকে সরে যাচ্ছি। আর পেন্টিকোস্টের বার্তা এর সঙ্গে মিশ্রিত হবে না, কারণ এখন অন্য দিন। এগুলির সবই ঈশ্বরের বাক্য, কিন্তু ইয়ে গঠিত হচ্ছে পা হাত ইত্যাদির মতো গঠিত হয়ে মৃত হওয়ার জন্য একটি ভারজাকে গঠিত করছে। দেখুন, এ অতীতের সেই লোকদের স্থানচ্যুত করবে না, তারা তাদের বার্তা অনুসারে জীবনযাপন করছেন। যারা ভারজায় ছিলেন তাদের সকলকেই বেরিয়ে আসতে হবে, ঠিক যেমন জীবন বৃত্ত থেকে বেরিয়ে গমের মধ্যে যায়। এই গমকে খোলকে পরিত্যাগ করতে হয়, কিন্তু যা মৃত্তিকাতে গমন করেছিল সেই গমের দানা মতো গম নিজেকে গঠন করে। বেশি দিন হয়নি আমি এখানে একটি পুস্তকে পড়ছিলাম যা জার্মান কোন সমালোচক সমালোচনা করে লিখেছে। সে বলেছে, জগতের সকল ধর্ম উন্মাদদের মধ্যে উইলিয়াম ব্রানহাম শীর্ষস্থানীয়। সে বলেছে সে কিছুই নয় কিন্তু একজন সে জাদুকর, সে এই সকল করে। দেখুন, লোকটি না জেনে মোটের উপর লোকটি একজন সমালোচক, এমনকি সে ঈশ্বরে বিশ্বাস করত না। সে বলেছে একজন ঈশ্বর যে অন্ধকার যুগ সমূহে হাত গুটিয়ে বসে একদল খ্রিস্টান যাদের তার শিষ্য বলে ধারণা করা হয়, ছোট শিশুদের সঙ্গে মায়েদের এবং অন্যান্যদের সিংহ দ্বারা ভক্ষিত হতে দেখে হেসেছে আর কখনো একটি হাতও নাড়ায়নি। আপনারা দেখলেন কোথায় রক্ত মাংসগত মন, কোথায় শিক্ষা ইত্যাদি দর্শনের নাগাল পায় না। সেই গমের দানাকে মৃত্তিকাতে পতিত হতে হয়েছিল, ঠিক যেমন আবার উত্থিত হওয়ার নিমিত্ত যিশুকে পতিত হতে হয়েছিল, সেই রূপ 50 সপ্তমীর মণ্ডলীকে পতিত হতে হয়েছিল। সেই অন্ধকার যুগ সময়ে তাকে মৃত্তিকাতে গমন করতে হয়েছিল। যে কোনো গম, যে কোনো শস্য দানা বা যা মৃত্তিকাতে গমন করে তাকে অন্ধকার সময়ব্যাপী নিদ্রিত থাকতে হয় যেন উদ্যোগত হতে পারে। কিন্তু ইয়ে মার্টিন লুথারের সময়ে অঙ্কুরিত হতে আরম্ভ করেছিল, ওয়েসলির মধ্যে দিয়ে পেন্টিকোস্টে পৌঁছেছিল, আর এখন শস্যদানাতে চলে যাচ্ছে। আর যে সংস্থাগত ব্যবস্থা সকল সে পিছনে পরিত্যক্ত করে এসেছে সেগুলি বৃত্ত সকল এই সংস্থাগত ব্যবস্থা একে পুড়িয়ে ফেলা হবে। কিন্তু প্রত্যেক সংস্কার সাধনের মধ্য থেকে যে সকল প্রকৃত গমের দানা বেরিয়ে এসেছে তাদের ভবিষ্যতে ধৃত করা হবে। এ সকল একত্রে মিলিত হয়ে ভারজাকি নির্মাণ করবে। এখন আমরা জেনেছি যে অল্পদিন আগে ইংল্যান্ডে তারা ক্রুশারোপণের প্রতারণা বা অনুকরণ করেছিল। একদল লোক লম্বা চুলওয়ালা ছেলেরা চিৎকার হইচই করেছিল, যিশুকে হে বাপ ইত্যাদি বলে আহ্বান করেছিল, এই রূপ নোংরা। এখন আপনারা বলবেন ও তো ইংল্যান্ডের লন্ডনের কথা, লক্ষ্য করুন এখানে আমেরিকায় গত সপ্তাহের খবরে কাগজে কি ছিল। একটি চমৎকার শিক্ষালয়ের একজন বড় ডক্টর অফ ডিভিনিটি বলেছেন তুষারোপণ ছিল একটি জালসাজি। বলছেন যে যিশু নিজেকে ওই রূপ দেখাতে চেয়েছিলেন, তিনি ম্যান্ড্রেক উইড পান করেছিলেন, বিষাক্ত আগাছা বিশেষ। এই দ্রব্যের বিষয়ে আদি পুস্তকে বলা হয়েছে, দেখতে পাই এ মারিজুয়ানা গাঁজা বা ওই রকম কিছু আগাছা পূর্ব দেশে পাওয়া যায়, আর আপনারা যদি পান করেন তবে আপনাকে নিদ্রাগত করে দেবে 2-3 দিনের মতো, এমন নিদ্রা যে মনে হবে আপনারা মৃত নিষ্পন্দ। তিনি বলেছেন তারা তাকে সিরকা বা তিক্তরস দিয়েছিল, হতে পারে যে তা ছিল ম্যান্ড্রেক উইড। যখন তারা তাকে দিয়েছিল তখন তিনি মৃতের মতো নিদ্রাগত হয়ে পড়েছিলেন। তারা তাকে কবরে শুয়ে দিয়েছিল আর 2-3 দিন পর তিনি আবার পূর্বের মতো সুস্থ শরীরে জেগে উঠেছিলেন। বলছেন যে তিনি ভারতে চলে গিয়েছিলেন এবং সেখানে স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন, একটি ধর্মের প্রতারণার প্রচেষ্টা। প্রথমত ওই সমালোচক লোকদের কি হয়ে গেছে, দেখলেন আমরা ঠিক এই দিনে বাস করছি, উপহাসকেরা ভবিষ্যৎবাণী পূর্ণ করার দিন। প্রত্যেক যুগের নিমিত্ত ঈশ্বর তার বাক্য নিরূপণ করে দিয়েছেন, আর ওই যুগগুলির প্রত্যেকে তা প্রকাশিত করতে হবে। সেই বাক্য পূর্ণ করার জন্য সেই যুগের নিমিত্ত মানুষদেরও পূর্ব নির্দিষ্ট করে দিয়েছেন। পরের সময় তার বাক্য নিরূপিত করার সঙ্গে সঙ্গে তার জন্য একজন মানুষকেও নিরূপিত করেছেন। যখন তিনি মোশের সঙ্গে সময়ে নিরূপণ করেছিলেন, তখন তার নিমিত্ত মোশেকে নির্দিষ্ট করেছিলেন। যখন ঈশ্বরের পুত্রের জন্মের একটি সময় নিরূপিত করলেন, তখন তার নিমিত্ত তাকেও নির্দিষ্ট করলেন। প্রত্যেক যুগে তিনি পূর্ব নির্দিষ্ট করে তার মনুষ্যদের নিরূপিত করেছেন। যেমন বাইবেল বলে, কোন কিছুই ঈশ্বর যদি অনন্ত সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বত্র বিদ্যমান হন, তবে তিনি সকল কিছুই আরম্ভ থেকেই জানতেন। তিনি জানতেন কোনো কিছুই সরবরাহের বাইরে নেই। আমরা কেবল মনে করি যে সকল কিছু চলছে, পিছনে ফিরে তার বাক্যের মধ্যে দেখুন তিনি কি করছেন, তবেই আমরা বুঝতে পারবো। এখন কেবল চিন্তা করে দেখুন, প্রথমত যদি সেই যাজক চিন্তা করে দেখতেন, যখন তারা তার মুখে সিরকা বা তিক্তরস দিয়েছিলেন, তিনি থুথু করে মুখ থেকে ফেলে দিয়েছিলেন। প্রথমে তিনি তা গ্রহণ করেননি, দেখলেন এ কেবল উপহাসকদের অভ্যুত্থান। আরেকটি বিষয়, এই নাসারেতে যীশু কিভাবে তার জীবন পুনর্তন নিয়মের প্রত্যেকটি ভাববাণীর সঙ্গে মিলে যায়, এ কিভাবে হতে পারে? ঈশ্বর দ্বারা নিরূপিত না হলে এ হতে পারত না। তার জীবন পুরাতন নিয়মের প্রত্যেকটি ভাবনের সঙ্গে মিলে যায়। আরেকটি বিষয়, যদি ওই শিষ্যরা ওইরূপে জালসাজি করে তাকে প্রতিপন্ন করেছিলেন, তবে তাদের প্রত্যেক সাক্ষমরের মৃত্যু কেন বরণ করেছিলেন? আর এমনকি পিতর বলেছিলেন, আমার মাথা নিচের দিকে করে ক্রুশে দাও, আমি তার মতো মৃত্যুবরণ করা উপযুক্ত নই। কেমন করে তারা আন্দ্রেয়াকে আড়াআড়ি করে ভাবে ক্রুশে দিয়েছিল? তারা প্রত্যেকে তাদের সাক্ষ্য তাদের নিজেদের রক্ত দ্বারা মুদ্রাঙ্কিত করেছেন। তারা তাকে বিশ্বাস করেছিলেন, তাকে ভালোবেসেছিলেন, আর তার জন্য নিজেদের জীবন দিয়েছিলেন। তিনি যদি জালসাজ হতেন, তবে তারা কিরূপে ওই সকল করতে পারতেন? দেখুন আত্মিক প্রয়োগ, লোকেরা এ বুঝতে পারে না। বেশি দিন হয়নি এখানে একজন মহৎ লোক ছিলেন, কোন একজন মহৎ রব্বি, যিনি লিখেছিলেন যে মোশি লোহিত সাগর পার হওয়ার সময় বলেছিলেন, এ আসলে জল ছিল না, জল কখনো প্রাচীরের মতো দুদিকে দাঁড়ায়নি। বলেছিলেন, যা আসলে ছিল তা হলো লবণ সমুদ্রের উপর পার পর্যন্ত বিস্তৃত নল খাগড়ার বন, জলের নল খাগড়া। সেখানে জল ছিল না, কেবল নল খাগড়ার গোছা। তারা নল খাগড়ার সমুদ্রের উপর দিয়ে পার হয়ে গিয়েছিল, আর অনেক যাজক তা বিশ্বাস করে তারা একে গ্রহণ করেছে। কিছুদিন আগে এখানে যখন প্রথম মহাকাশচারী উপরে গিয়েছিল, সে ফিরে এসে বলেছিল যে সে ঈশ্বরের কিছুই ওখানে দেখতে পায়নি। এ বিষয়ে যাজকদের বিচলিত করেছিল। তারা ভেবেছিল ঈশ্বর হয়তো 150 মাইলের উপরে কোথাও থাকেন। হায় রে, কেমন এই জগতের শিক্ষা এবং জ্ঞান মন্ডলীকে এক গোছা আগাছায় পরিণত করেছে। শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান এবং সভ্যতা শয়তানের, এ শয়তানের সভ্যতা। বাইবেল সেইরূপই বলে, আর আমাদের সভ্যতা যা আসছে তার সঙ্গে এই সভ্যতার কোন সম্পর্কই থাকবে না। এ হবে একটি ভিন্ন সভ্যতা। এই সভ্যতায় এবং এই বিজ্ঞানগত জগতে আমাদের আছে, যত বেশি বিজ্ঞান সম্মত আমরা হই, ততই আমরা মৃত্যুর ফাঁদের মধ্যে চলে যাই। ওই নতুন সভ্যতায় কোনো মৃত্যু থাকবে না, অসুস্থতা, দুঃখ বা ব্যথা থাকবে না। বুঝলেন, সেখানে এ সকল কিছুই থাকবে না। সুতরাং এই বর্তমান সভ্যতাকে ধ্বংসপ্রাপ্ত হতে হবে, কারণ এ শয়তানের। আদি পুস্তক 4 অধ্যায়ে আমরা পাই কোইনের লোকেরা সভ্যতা, নগর ও শহর নির্মাণ ইত্যাদি বাদ্যযন্ত্র বিজ্ঞান দ্বারা আরম্ভ করেছিল, আর লোকেরা ঈশ্বর থেকে আরো দূরে সরে গিয়েছিল, তবুও ধার্মিক। কিন্তু যখন সেতের লোকেরা এলো, তখন তারা সদাপ্রভুর নামে ডাকতে আরম্ভ করলো। একটি সভ্যতার কথা, কারো মানসিক অনুভূতিতে আঘাত করার জন্য অথবা একটি মন্ডলীর বিরুদ্ধে কিছু বলার জন্য আমি এখানে আসিনি। আপনারা যদি এর মধ্যে আছেন এবং এই মন্ডলীর সদস্য, আমি আপনাদের অনুভূতিকে আঘাত দেওয়ার জন্য একথা বলছি না, কারণ অন্যান্য মন্ডলীতে যত ভালো লোক আছে এখানে সেইরূপ আছেন। কিন্তু গত সপ্তাহে আমি শ্রীভট পোর্টে পড়েছিলাম, ক্যাথলিক মন্ডলী একটি বিবৃতি দিয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি বাইবেল যেমন বলছে যে তারা করবে, ঠিক সেইরূপ পূর্ণ করার জন্য তারা সেই বৃহৎ গির্জা গোষ্ঠীর ঐক্য সম্বন্ধে পরিষদ এক সকালে সম্মিলিত হচ্ছে, ঠিক সেইরূপে। এখন আমরা দেখছি তারা বলে বাইবেল কেন, কিছু প্রোটেস্ট্যান্ট লোক ওই বাইবেল আঁকড়ে থাকতে চায়, কেন বলে বাইবেল একটি পুস্তক কিছুই নয়, মন্ডলী একটি ইতিহাস বিশেষ, আর 250 বছর আগেও রচিত রূপে এ তাদের কাছে ছিল না। সর্বদা মন্ডলী সর্বেসর্বা বলে চার্চেই সর্বেসর্বা, বাইবেল নয়। আর মন্ডলী যা করছে বাইবেল তারই ইতিহাস মাত্র, এ কতই না ধূর্ত, একটি মিথ্যা। কেন, প্রায় 3000 বছর ব্যাপী বাইবেল আমাদের ছিল, খ্রিস্টের আগমনের শত শত বছর আগে পুরাতন নিয়ম শাস্ত্র রূপে লিখিত হয়েছিল, এ কেবল দিয়াবলের একটি ধূর্ত বিষয়। আর আজকের দিনে আমরা দেখছি যখন এই বিরাট উপাসক এবং বাইবেলের ঠাট্টা করা এবং একে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা কোন কিছুর দ্বারা ঈশ্বরকে মণ্ডলী বিচার করতে হয়। তিনি ধার্মিক হতে পারেন না। যদি কিছু না থাকে যা আমাকে বলে দেবে যে এই এলাকায় আমি কেবল ঘন্টায় 20 মাইল গতিতে গাড়ি চালাতে পারি, তবে 20 মাইল গতির এলাকায় 30 মাইল গতি বেগে গাড়ি চালানোর জন্য তারা আমাকে গ্রেপ্তার করতে পারে না। এমন কিছুই থাকতেই হবে। কোন একদিন ঈশ্বর মণ্ডলীর বিচার করবেন, লোকেদের বিচার করবেন, আমরা তা জানি, একটি বিচার আস। সুতরাং যদি তিনি ক্যাথলিক মণ্ডলী দ্বারাই বিচার করেন, তবে কোন ক্যাথলিক মণ্ডলী দ্বারা? যদি তিনি ম্যাথডিস্ট দ্বারা বিচার করেন, তবে ব্যাপটিস্টরা বিনষ্ট হয়েছে। যদি তিনি ওয়ানেস দ্বারা বিচার করেন, তবে টুনেস বৃষ্টি বিনষ্ট হয়েছে। বুঝলেন? তিনি তবে কিসের দ্বারা বিচার করবেন? তিনি বলছেন তিনি খ্রিস্টের দ্বারা বিচার করবেন, আর খ্রিস্ট হলেন বাক্য। সুতরাং বাক্য দ্বারাই ঈশ্বর বিচার করবেন। আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন, এবং বাক্য মাংসে মুটুমান হইয়া আমাদের মধ্যে প্রবাস করিলেন। কল্ল আদ্য অনন্তকাল যে সেই আছেন, বুঝলেন? সুতরাং তিনি বাক্য দ্বারা বিচার করবেন। আর এখন আমরা দেখতে পাচ্ছি এই দিনে যখন তারা বাইবেলকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, চার্চকে স্বীকার করো। বাইবেল আমরা চাই না চার্চ যেন তারা যে কোনো ধরনের ধর্মমত ইত্যাদি তৈরি করতে পারে এবং সেই মতো চলতে পারে। আমি সেদিন রাতে সিওপোর্টে বলেছিলাম, সেই সন্ধ্যা পর্বভোজ যখন তারা বলেন মেষ শাবককে হত্যা করবে, তখন 7 দিন যাবৎ তাদের মধ্যে কোনো তাড়ি থাকবে না, কোনো তাড়িযুক্ত রুটি থাকবে না, সকল কিছু তাড়ি শূন্য হতে হবে। ওই বিষয়ে সপ্তমণ্ডলীর যুগ সমূহকে প্রতীক রূপে উপস্থাপিত করেছে, যা আমরা এখানকার পুস্তকার রূপে প্রকাশ করেছি। আর আমরা বাক্যের সঙ্গে ধর্মমত, সংস্থা এবং সকল কিছু মিশ্রিত করেছি, আর তবু একে বাক্য বলে অভিহিত করার চেষ্টা করছি। সম্পূর্ণ 7 দিন কোন তাড়ি থাকবে না, আর আজ যা ভক্ষণ করা হয়েছে তার কিছুই আগামীকালের জন্য রাখার চেষ্টা করবেন না। দিনের আলো হওয়ার আগে তাকে আগুনে পুড়িয়ে ফেলুন, কারণ একটি নতুন বিষয়, একটি নতুন বার্তা বেরিয়ে আসছে। দেখুন ধরে রাখার চেষ্টা, কিন্তু ওই হয়েছে মণ্ডলীর মনোভাব। একটি পুনর্জাগরণ প্রচারিত হয়, আর প্রথম বিষয় যা আপনারা দেখতে পান, বছর তিনেকের মধ্যে এর উপর তারা একটি সংগঠন আরম্ভ করে, সেই সম্প্রদায় একটি সংগঠন আরম্ভ করে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন কি, প্রায় 20 বছর হতে চলেছে, কিন্তু এখনো কোনো সংগঠন হয়নি, আর কখনো হবে না। এই হলো শেষ। গম আবার গমে ফিরে এসেছে, গম তার শস্যদানায় ফিরে এসেছে, সুটি এর থেকে পৃথক হয়ে গেছে, আর গমকে সূর্যের উপস্থিতিতে সাহিত্য থাকতেই হবে। অল্পদিন আগে পূর্ব উপকূল সে বিস্তৃত নিষ্প্রদীপ কি একটি অদ্ভুত বিষয় নয়? তারা এ বুঝতে পারেনি। আপনারা কি বুঝতে পারছেন না ওটি একটি চিহ্ন? আপনারা কি জানেন না যে দেশ সকল ভেঙে পড়ছে, ইসরায়েল তার স্বদেশে ফিরে এসছে, আর এই সকল চিহ্ন নির্দেশ করছে যে আমরা শেষে উপস্থিত? যখন নিষ্প্রদীপ হয়ে যাচ্ছে, আপনারা কি জানেন না যে এ একটি চিহ্ন, যার সম্বন্ধে ভাববাদী বলেছিলেন কিন্তু সন্ধ্যাকালে দীপ্তি হইবে, যেমন এখনকার মতো অন্ধকার ইত্যাদি হচ্ছে, তখন সন্ধ্যাকালে একটি দীপ্তি প্রকাশিত হইবে। দেখুন কিভাবে অন্ধকার হয়ে গিয়েছিল। পোপ এখানে এসেছেন, স্মরণ করুন ট্যাবারনাকল এ, যখন আপনাদের কাছে টেপ আছে, আমার মনে হয় আপনারা সকলে নিয়েছিলেন। সেই দিন ট্যাবারনাকলে প্রভু দেখিয়েছিলেন মণ্ডলীর যুগগুলি ঠিক কখন হবে এবং সেগুলি কেমন হবে। আর আমি এখানে বোর্ডের উপরে একে একে দেখেছিলাম মণ্ডলী যুগগুলি, যা এই পুস্তকে আঁকা হয়েছে। আর 300 কিংবা 400 লোক বসে দেখেছিলেন যে পবিত্র আত্মা একটি বৃহৎ অগ্নিস্তম্ভে নেমে এসে ওই দেওয়ালের উপর স্বয়ং ওগুলি এঁকেছিলেন কিনা। আর যেমন পোপ এখানে এসেছিলেন, চাঁদ কিছুটা অন্ধকার হয়ে গিয়েছিল, আর তারা তারও ছবি তুলেছিল, যেমন এখানে মঞ্চের উপরে আঁকা হয়েছিল। এখন দেখুন তিনি এখানে এসেছিলেন 13 তারিখে, 13 পা হেঁটেছিলেন, যে দেশের সংখ্যা 13, তার 13 জনকে প্রভুর ভোজ দিয়েছিলেন, এবং চতুর্দিকে অন্ধকার নেমে আসছে। আপনারা কি দেখছেন না আমরা কোথায় আছি? আমরা শেষ সময়ে উপস্থিত। শেষকালে উপহাসকেরা উপস্থিত হবে এবং বলবে, আমাদের পিতৃপুরুষগণ নিদ্রাগত হওয়া অবধি এখন পর্যন্ত সময়ের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আপনারা যখন এ সকল ঘটতে দেখেন, তখন আপনাদের মাথা তুলুন, প্রস্তুত হন, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। খ্রিস্ট তার মণ্ডলীর জন্য আসছেন। এখন তারা বিশ্বাস করে না, কারণ এ একটি তারা উপলব্ধি করে না যে তারাই সেই লোক যারা শাস্ত্র বাক্য পূর্ণ করেছে। এই সকল কাজ করা বা কথা বলতে তারা উপলব্ধি করে না যে তারাই শাস্ত্র বাক্য পূর্ণ করেছে। মহাযাজক কায়ফা এবং অন্যান্য যাজকরা সেদিন তাকে উপহাস করেছিল, তাকে নিয়ে কৌতুক করেছিল, জানতো না যে ঈশ্বরের সম্বন্ধে গীত গান করেছে, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছো। গীত সংহিতা 22 তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে, মন্দিরে ওই গীত গান করেছে, আর বাইরে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। তারা জানত না যে তারাই তা করছে। যেমন যীশুও প্রার্থনা করেছিলেন, পিতা ইহাদেরকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না, কারণ অন্ধ হওয়ার জন্য তারা শাস্ত্র দ্বারা পূর্বকথিত হয়েছিল। আপনারা কি জানতেন প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক মণ্ডলী শেষকালে অন্ধ হওয়ার জন্য পূর্বকথিত হয়েছে? শাস্ত্রব্যাপী সেই একই বিষয়, খ্রিস্ট বাইরে আছেন আর ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। কারণ তুমি কহিতেছ আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই, কিন্তু জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপা পাত্র, দরিদ্র, অন্ধ, উলঙ্গ। প্রকাশিত বাক্য 3 অধ্যায়। আবার ফিরে সেই অন্ধত্বে ঈশ্বরের বিষয় সকলকে পদদলিত করেছ, যেন সেগুলি তাদের কাছে সেগুলির কোনো অর্থই নেই, তারা এর উপহাস ও কৌতুক করেছে, বাইবেলে সেই কথাই বলে। কিন্তু মণ্ডলীর কাছে, ভার্জার কাছে নিত হওয়া একটি প্রকাশ, এ তার কাছে প্রকাশিত করা হয়েছে যে সেই প্রকাশ খ্রিস্টের প্রকৃত ভার্জার নিত হওয়ার, প্রকাশিত হওয়ার জন্য অপেক্ষা করবে। এখন একটি প্রকাশ, কারণ প্রকাশই বিশ্বাস, বিশ্বাস না করে আপনারা একটি প্রকাশ পেতে পারেন না। বিশ্বাস একটি প্রকাশ, কারণ এই যে এমন কিছু যা আপনাদের কাছে প্রকাশিত করা হয়েছে, বিশ্বাস একটি প্রকাশ। বিশ্বাস এমন কিছু যা আপনাদের কাছে প্রকাশিত করা হয়েছে, যেমন আব্রাহামের কাছে যা নেই তাই যেন আছে, এইভাবে প্রকাশিত করা হয়েছিল। এখন বিশ্বাস হলো, বিশ্বাস হলো তাই ঈশ্বরের প্রকাশ, মণ্ডলী এবং সমগ্র শরীর প্রকাশের উপরেই স্থাপিত হয়েছে। কয়েক সপ্তাহ আগে আমি এখানে একজন ব্যাপটিস্ট যাজকের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমার সঙ্গে আলোচনা করতে এসেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ হিসাবে আমি আপনাকে পছন্দ করি, কিন্তু বলেছিলেন আপনি সবকিছু জট পাকিয়ে ফেলছেন। আমি বলেছিলাম, তবে অনুরোধ করি আপনি আমাকে সেই জট ছাড়িয়ে সরল হতে সাহায্য করুন। তিনি বলেছিলেন, শাস্ত্রের দ্বারা। তিনি বলেছিলেন, ব্রাদার বার্নাম, প্রত্যেকটি শব্দ গ্রিক ভাষার শব্দের সঙ্গে একার্থ না করতে পারলে আমরা কখনই পূর্ণাঙ্গ বিষয়ে উপলব্ধি করতে পারবো না। আমি বলেছিলাম, হে মহাশয়, আপনি ভালোই জানেন। আমি বলেছিলাম, খ্রিস্টের মৃত্যুর প্রায় 300 বছর পরে, ততদিন আগেও নিশিয়া পরিষদে কোন গ্রিক পণ্ডিত সঠিক এ বিষয়ে তারা তর্ক বিতর্ক করেছিল? আপনি জানতে পারেন না, এটি একটি প্রকাশ সমগ্র বিষয়টি। তিনি বলেছিলেন, আমি প্রকাশ স্বীকার করতে পারি না। আমি বলেছিলাম, তবে খ্রিস্টকে কিভাবে আপনি স্বীকার করতে পারেন? তিনি বলেছিলেন, কেন, বাইবেল বলেছে যে বিশ্বাস করে ও যে যীশুর উপরে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে। আমি বলেছিলাম, এ কথা সত্য, বাইবেল এও বলে যে যা তার কাছে প্রকাশিত করা হয়েছে পবিত্র আত্মার সেই প্রকাশ ব্যতিরেকে কেউ যীশুকে ডাকতে পারে না, বুঝলেন? আর আপনারা ঘুরে ফিরে আবার ওই একই জায়গায় উপস্থিত, আবার সেই প্রকাশে ফিরে এসছেন, এ প্রকাশিত হতে হবে। কোহিনো হেবেলের পাঠ করার কোন বাইবেল ছিল না, কিন্তু বিশ্বাসে হেবেল এর কাছে প্রকাশিত করা হয়েছিল, যা একটি প্রকাশ। হেবল কোহিনের চেয়ে উৎকৃষ্ট বলি উৎসর্গ করেছিলেন, যার দ্বারা ঈশ্বর সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি ধার্মিক। মতি 16:17-18 যখন যীশুকে জিজ্ঞাসা করা হয়েছিল, পাঠ করার মতো সময় আমাদের নেই, কিন্তু যদি লিখে নিতে চান, তিনি বলেছিলেন, মনুষ্যপুত্র কে, এ বিষয়ে লোকে কি বলে? তাদের মধ্যে একজন বলেছিলেন, আপনি মসি, এলিও অথবা ভাবাদিগণের কোন একজন। তিনি বলেছিলেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? তিনি বলেছিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। তিনি বলেছিলেন, হে জনা পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার সর্বোচ্চ পিতা ইহা প্রকাশ করিয়াছেন। আর আমি তোমাকে কইতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে ঈশ্বরকে, যীশুকে, তারই প্রকাশ, ঈশ্বর মানুষের মূর্তিমান এবং জগতের কাছে প্রকাশিত। তিনি জগতে ছিলেন, ঈশ্বর খ্রিস্টের জগৎকে তার সঙ্গে সম্মিলিত করছিলেন, আর প্রকাশের দ্বারা যে মাংসের শরীরে ঈশ্বর, আপনি সেই খ্রিস্ট, অভিষিক্ত ঈশ্বরের পুত্র। তিনি বলেছিলেন, রক্ত মাংস তোমার নিকট ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার সর্বশ্রেষ্ঠ পিতা প্রকাশ করিয়াছেন। এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালে পুরুদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। প্রকাশিত বাক্য বাইবেলের শেষ পুস্তক, অবিশ্বাসীদের প্রতি এ মুদ্রাঙ্কিত। সেখানে 22 অধ্যায় বাইবেল বলছে, যে কেহ ইহা হইতে কিছু হরণ করে অথবা ইহার সহিত আরো কিছু যোগ করে, আমি জীবন পুস্তক হইতে তাহার অংশ হরণ করিব। আমরা উপলব্ধি করি তাহলে সর্বোত্তরূপে বিশ্বাসীদের জন্য দত্ত হয়েছে। আর এ প্রকাশিত বাক্যকে উদ্ঘাটিত করে এবং প্রকাশ করে এই সমগ্র পুস্তকের রচয়িতা। আলফা এবং ওমেগা, আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য, সর্বদাই যীশু খ্রিস্ট একই, এইভাবেই তাকে দেখতে হবে। আগামী মণ্ডলীর যুগগুলির জন্য তার নিগূঢ় তত্ত্ব, তার পরিকল্পনা, যা সপ্ত মুদ্রা দ্বারা মুদ্রাঙ্কিত করা হয়েছিল, তা প্রকাশ করা। এখন এই পুস্তক লিখিত হয়েছিল, কিন্তু তারপর মনে রাখবেন, একে সপ্তম মুদ্রা দ্বারা মুদ্রাঙ্কিত করা হয়েছিল, আর শেষ পৃথিবীস্থ দূতের ধ্বনির দিন পর্যন্ত এই সপ্তম মুদ্রা খোলা হবে না। প্রকাশিত বাক্য 10:7 দেখলেন, কিন্তু সপ্তম দূতের বার্তার ধ্বনির দিন সমূহে তখন সেই যুগে ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব সমাপ্ত হইবে। ওই আর ওই যুগেই আমরা বাস করছি। আমরা সকলেই জানি যে আমরা লাদিকীয় যুগে বাস করছি, এরপরে অন্য কোন যুগ কখনো হবে না, হতে পারে না। সুতরাং আমরা লাদিকীয় যুগে বাস করছি, আর এই সপ্তম মুদ্রাগুলি যা ওই পুস্তকের লোকেদের কাছে একটি নিগূঢ় তত্ত্ব করে রেখেছে, সেই সময় খোলা হবে, ওই প্রতিজ্ঞাই তিনি করেছেন। এখন এই বাক্যের বাইরে কিছু হবে না, কারণ আপনারা বাক্যে কিছু যোগ বা বাক্য থেকে কিছু হরণ করতে পারেন না, একে সর্বদা বাক্যই থাকতে হবে। কিন্তু শাস্ত্রের অবিশ্বাসের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য একই বা এবং এর সত্য প্রকাশ করার জন্য এই প্রকাশ, আর তারপর ঈশ্বর একে সত্য বলে যথার্থ রূপে প্রতিপাদিত করবেন। দেখুন দেখুন, ঈশ্বরের কোন ব্যাখ্যাকারীর প্রয়োজন নেই, তিনি স্বয়ং তার নিজের ব্যাখ্যাকার। তিনি যা ঘটবে বলেছেন তা ঘটতে দিয়েই তিনি তার নিজস্ব ব্যাখ্যা করে থাকেন। যেমন তিনি আদিতে বলেছিলেন দীপ্তি হোক, আর দীপ্তি হয়েছিল, এর কোন ব্যাখ্যার প্রয়োজন নেই, এই যথার্থ রূপে প্রতিপাদিত হয়েছিল। এই শেষ কালের জন্য তিনি শাস্ত্রে কিছু প্রতিজ্ঞা করেছিলেন, সেগুলি সেখানেই ছিল, তাতেই ছিল যীশু ঈশ্বরের পুত্র, তিনি তাকে প্রেরণ করার প্রতিজ্ঞা করেছিলেন। যখন তার সময় তিনি এই পৃথিবীতে ছিলেন তখন লোকেরা তাকে বিশ্বাস করতে পারেনি। তিনি বলেছিলেন তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। আমার পিতার কার্য যদি না করি তবে আমাকে বিশ্বাস করিও না, কিন্তু যদি করি আমাকে বিশ্বাস না করিল সেই কার্যে বিশ্বাস করো, কারণ তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয় আমি কে। ওয়েসলির যুগে তার কার্যই সাক্ষ্য দিয়েছিল তিনি কে। লুথারের যুগে সংস্কার সাধনে সাক্ষ্য দিয়েছিল তিনি কে। পেন্টিকোস্টালদের সময় দান সকলের পুনঃস্থাপন, নানা ভাষা বলা, ভূত তাড়ানো এবং দান সাক্ষ্য দিয়েছিল, এ সম্বন্ধে কোন সন্দেহ নেই। আমি পেন্টিকোস্টের ইতিহাসের উপর লেখা বই পড়েছি, যখন প্রথম এর উদ্বোধন হয় তখন লোকে বলেছিল, তারা বলেছিল এ বেশি দিন টিকবে না, এ পুরো ধ্বংস হয়ে যাবে, এ এখনো জ্বলছে, কেন আপনারা একে নেভাতে পারেন না, ঈশ্বর বলেছেন এ সেই সময় থাকবে, এ বাক্যের ওই অংশ এবং কিছুতেই একে নেভাতে পারবে না। আর তারপর যখন ভার্যাকে আহ্বান করা হচ্ছে, আপনারা কিভাবে তা নিবারণ করতে পারেন? এ বাক্যের সত্যরূপে প্রকাশিত হওয়ার প্রকাশ, ঈশ্বরের প্রশংসা হোক, তার নিজের সম্বন্ধে নিগূঢ় তত্ত্বের প্রকাশ। এখন নিত হওয়া, কেবলমাত্র যে নিত হওয়ার সম্বন্ধে আমরা বলছি তা কেবলমাত্র ভার্যার জন্য। মনে রাখবেন বাইবেল বলেছে যে পর্যন্ত সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল সে পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না। সেই মহৎ নিত হওয়া বন্ধুগণ, যদি একটি নিত হওয়া না হয় তবে আমরা কোথায় আছি, আমরা কি করব, কোন যুগে আমরা বাস করছি, কি প্রতিজ্ঞা আমাদের আছে? একটি নিত হওয়া হবে, বাইবেল বলছে হবে, আর এ কেবল মনোনীতদের জন্যই হবে। মনোনীতা মহিলা আকর্ষণ করে বার করে আনা আজকের ভার্যা, সেই মণ্ডলী। মণ্ডলী কথার অর্থই আহ্বান পাত্র হয়ে বার হওয়া। আর যেমন মসি একটি দেশের মধ্য থেকে একটি জাতিকে আহ্বান করে বার করেছিলেন, তেমনি পবিত্র আত্মা মণ্ডলীর মধ্য থেকে ভার্যাকে আহ্বান করে বার করছেন। মণ্ডলীর মধ্য থেকে একটি মণ্ডলী, প্রত্যেকটি সংস্থা থেকে সদস্যগণ একটি ভার্যা গঠন করছেন। ভার্যা বৃক্ষ এ টেপে আছে, টেপে ভার্যা বৃক্ষ, আহ্বান প্রাপ্ত হয়ে একটি ভার্যা বেরিয়ে আসছে, আর তাই হলো ভার্যা বৃক্ষ। ভার্যা সেই একই যা নিত হওয়া যাবে, কেবল সে একা, ভার্যা ব্যতিরেক অন্য কিছু নয়। আদি থেকে ঈশ্বরের পূর্বজ্ঞাত মনোনীত জন, পিতার আত্মিক বংশানুগতির নিয়ন্ত্রক উপাদান। এখানে এক মিনিট থামবো, এ অনেকক্ষণ আপনাদের আটকে রাখবে, আর তাই মনে করে আমি বিব্রত বোধ করছি। কিন্তু লক্ষ্য করুন, দেখুন লোকেরা প্রত্যেকে, আপনারা জানেন কি, আপনাদের জন্মের বহু বছর আগে আপনারা আপনাদের পিতার মধ্যে একটি বংশানুগতির নিয়ন্ত্রক উপাদান জেন রূপে ছিলেন। এ কথা ঠিক, একটি বীজের জীবাণু আপনাদের পিতার মধ্যে ছিল, যা নারী নয় কিন্তু পুরুষ থেকেই আসে, বুঝলেন? নারী সরবরাহ করে ডিম্বাণু, একটি উৎপাদক ভূমি, কিন্তু জীবাণু আসে পিতা থেকে। এখন আমার পিতা বরং পুত্র এখানে বসে আছে। যখন আমি 16 বছরে ছিলাম আমার পুত্র আমার মধ্যে ছিল, আমি তাকে জানতাম না কিন্তু সে সেখানে ছিল। এখন একটি উৎপাদক ভূমির মাধ্যমে, পবিত্র বিবাহ বন্ধনের মাধ্যমে, সে আমার প্রতিমূর্তিতে রূপায়িত হয়েছে। আমি তাকে জানি, আমি তার সঙ্গে সহযোগিতা করতে পারি, আর যখন সঠিক সময় হয়েছিল তখনই সে এসেছিল। সুতরাং আপনারা ছিলেন, যদি আপনাদের মধ্যে অনন্ত জীবন আছে, আপনারা একটি জগতের সৃষ্টির পূর্বে ঈশ্বরের মধ্যে ছিলেন, আপনারা একটি অংশ, ঈশ্বরের একজন পুত্র, ঈশ্বরের একটি গুণ। আপনাদের যে যুগে আসার কথা তিনি জানতেন তা জানতেন, ওই যুগে ওই স্থান গ্রহণের জন্য তিনি আপনাদের পূর্ব নির্দিষ্ট করেছিলেন, আর কেউ এ নিয়ে নিতে পারে না। যতই প্রতারণা ইত্যাদি হোক না কেন, আপনাকে সেখানে থাকতেই হবে, কারণ তিনি জানতেন আপনি সেখানে থাকবেন। এখন আপনাদের প্রকাশিত করা হয়েছে, এখন আপনার সঙ্গে সহযোগিতা করতে পারেন তার সঙ্গে, আর তিনি তাই চান, আরাধিত হওয়ার নিমিত্তে তিনি সহযোগিতা রাখান কি। কিন্তু যদি আপনাদের জীবন সর্বদাই ঈশ্বরের একটি গুণ ছিল না, তবে আপনারা খ্রিস্ট ধর্মে একটি অনুকরণ মাত্র, বুঝলেন? তাদের লক্ষ কোটি জন খ্রিস্ট ধর্মের অনুকরণ মাত্রই হবে। সম্প্রতি আমি একটি মন্তব্য করেছিলাম, যখন তারা একটি উপজাত হাইব্রিড গরু নিয়ে কাজ করছিল, তখন আমি ভাই ড্যামেজ সাকারিয়ানকে লক্ষ্য করেছিলাম, টেস্ট টিউব ইত্যাদি নিয়ে ডাক্তারের কাজ লক্ষ্য করছিলাম। পুরুষের প্রত্যেক ক্ষরণে প্রায় 10 লক্ষ শুক্রাণু থাকে, আর একই সময়ে একটি স্ত্রীর থেকেও প্রায় 10 লক্ষ ডিম্বাণু আসে। কিন্তু আপনারা জানেন কি, ওই লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে মাত্র একটি জীবনের জন্য নির্দিষ্ট, এবং মাত্র একটি ডিম্বাণু উর্বর, আর ক্ষুদ্র শুক্রাণুটির তার মতো দেখতে অন্য শুক্রাণুগুলির মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে সে ডিম্বাণুর কাছে পৌঁছায় এবং তার মধ্যে প্রবেশ করে, আর তখন অন্য সবগুলির মৃত্যু হয়। কুমারী গর্ভের কথা বলছেন, এ ওইটির থেকে অর্ধেকও রহস্যজনক নয়, একটি প্রাকৃতিক জন্মের থেকে, এ ঈশ্বর কর্তৃক যেমন পূর্ব ধার্য ও পূর্ব নির্দিষ্ট। এখন আজ রাতে আপনি যদি একজন পুনর্জন্মপ্রাপ্ত খ্রিস্টান, তবে আদিতে সময়ের প্রারম্ভের পূর্বে আপনি আপনার পিতা ঈশ্বরের মধ্যে ছিলেন, আর সেই কারণে এখানে এই জীবনে এসেছেন এবং খ্রিস্ট ধর্ম প্রকাশ্য গ্রহণ করেছেন। যদিও সবকিছু বিপদে যাচ্ছিল, আপনি অবাক হয়েছেন কেন এ সকল এরূপ হচ্ছে, যদি আপনি এই সম্বন্ধে বিস্মিত হয়েছিলেন। কিন্তু একদিন কোনো কিছু আপনাকে আঘাত করেছিল, ওইটি কি ছিল? এ ওই জীবন যা আদি থেকে আপনার মধ্যে ছিল। আর যদি ঈগল, মায়ের ঈগলকে খুঁজে পাওয়া, ঈগলকে খুঁজে পাওয়া সম্বন্ধে আমার ছোট্ট গল্প, আপনারা ওইটির উপর আমাকে প্রচার করতে শুনেছেন, কেমন ভাবে ওই ছোট্ট ঈগলটি মুরগির তলায় ডিম ফুটে বেরিয়েছিল, কিন্তু সে ওই মুরগির ছানাগুলোকে তাদের খাওয়ানোর স্বভাব ওই ছোট্ট ঈগলটি হজম করতে পারেনি, কারণ সে প্রথম থেকে মুরগি ছানা ছিল না, তবুও সে খোয়াড়ে মুরগি ছানাদের সঙ্গে ছিল এবং তাদেরই অনুকরণ করত। মুরগি খামারে আঁচড়ে বেড়াতো, আর ছোট্ট ঈগল তা সহ্য করতে পারত না, কিন্তু যতবার মুরগি কক কক করত, মুরগি ছানাগুলি যেত, সুতরাং তাকেও যেতে হতো। কিন্তু একদিন তার মা জানতে পারলো যে সে দুটি ডিম পেরেছিল, একটি নয়, অন্যটি নিশ্চয় কোথাও আছে। সে ওটির খোঁজে বেড়ালো উড়তে উড়তে, অবশেষে সে খামারের উপর পৌঁছলো আর তার বাচ্চাকে দেখতে পেল। সে চিৎকার করে ডাকলো, এই একটি স্বর তার কাছে ঠিক বলে মনে হলো, সে এরই সন্ধানে ছিল, বুঝলেন? আর সে তখন উপলব্ধি করলো যে সে মুরগি ছানা নয়, সে একটি ঈগল। আর প্রত্যেক পুনর্জন্মপ্রাপ্ত খ্রিস্টানের ক্ষেত্র তদ্রূপ, আপনারা যখন আসেন তখন আপনারা কতগুলি সংস্থায় যোগদান করেছিলেন, কতগুলি পুস্তকে নাম লিখেছিলেন তা গ্রাহ্য করি না। যখন ঈশ্বরের প্রকৃত বাক্য আপনাদের কাছে যথার্থ প্রতিপাদিত ও সত্যরূপে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই রূপ আপনার উপলব্ধি করছেন যে আপনারা একটি ঈগল, কারণ মুরগির কক কক, এই তে যোগদান করুন, এই দিকে চলুন বা ওই দিকে চলুন, এই সকল বিষয় অর্থহীন, বাক্যের সঙ্গে বাক্যের অকৃত্রিম যোগে মূল বিষয়। স্ত্রীলোকের গর্ভে যখন একটি জীবাণু আসে তখন এইভাবে হয় না, আপনাদের পিতার থেকে একটি জীবাণু, তারপর একটি কুকুরের জীবাণু, তারপর একটি বিড়ালের, তারপর একটি মুরগির, এইভাবে আপনাদের গঠন হয় না, সমস্তটাই মানুষেরই জীবাণু। আর খ্রিস্টের শরীর ভার্যা তার শরীরের অংশ হবে, যা তিনি বাক্য ছিলেন, আর ভার্যাকে বাক্যই হতে হবে, বাক্যের সঙ্গে বাক্য যুক্ত, বাক্যের সঙ্গে যুক্ত বাক্য। লুথারান ধার্মিক গণন, ওয়েসলির সূচীকরণ, পেন্টিকোস্টালদের পবিত্র আত্মার দ্বারা বাপ্তিস্ম, দান সকলের পুনঃস্থাপন এবং অন্যান্য বিষয় সকল এরই অন্তর্ভুক্ত। প্রভু যীশু খ্রিস্টের ভার্যার সম্পূর্ণ অবয়ব গঠন করার জন্য একে বাক্যের উপর বাক্য, বীজের উপর বীজ, জীবনের উপর জীবন হতে হবে। এখন আপনারা স্মরণ করুন, আপনারা ছিলেন একটি গুণ, আর এখন আসল বিষয় হলো খ্রিস্ট তার ভার্যার নিমিত্তে আসছেন। এই সকল বিষয় জানার পর আমরা কিভাবে ভার্যার মধ্যে প্রবেশ করতে পারবো, এখন এই হলো প্রশ্ন। অনেকে বলে আমাদের উপাসক মন্ডলীতে যোগ দিন, তাদের মধ্যে একজন কোন একটি বিশেষ ধরনের বাপ্তিস্মের আকাঙ্ক্ষী, একজন এই বা ওই করার পক্ষপাতী। একজন বলে আপনাদের নানা ভাষা বলতে হবে, তা না হলে আপনি তা পাননি। অন্যজন বলে আপনাদের নানা ভাষা বলতে হবে না। একজন বলে আপনাদের আত্মায় নৃত্য করতে হবে, আর এই বলে আপনাকে চিৎকার করতে হবে। একজন একটি অনুভূতির পক্ষপাতী। এ সকল ঠিকই আছে, তবু এ সকলেই ভুল। একজন মানুষ কিভাবে পারে, কিংবা একজন স্ত্রীলোক, কিংবা ঈশ্বরের আত্মায় জাত ঈশ্বরের একজন সন্তান কিভাবে ঈশ্বরের বাক্য অস্বীকার করতে পারে, যখন ঈশ্বর স্বয়ং এর ব্যাখ্যা করছেন আর বলছেন এই সেই বিষয় আমি প্রতিজ্ঞা করেছিলাম, এখন তা এখানে উপস্থিত, আর এগুলি সরল করে প্রদর্শন করছেন, এই বিষয় তারা দেখতে বাধ্য। বুঝলেন খ্রিস্ট কি রূপে নিজের বাক্য অস্বীকার করতে পারেন? যদি খ্রিস্ট আপনার মধ্যে আছেন, তিনি তার বা নিজের বাক্য অস্বীকার করতে পারেন না, তাহলে আমরা কি রূপে এই শরীরে প্রবেশ করতে পারি? প্রথম করিন্থীয় 12 অধ্যায়, এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তিস্মিত হইয়াছি, এক পবিত্র আত্মার বাপ্তিস্ম দ্বারা। আপনারা যদি লিখে নিতে চান, প্রথম করিন্থীয় 12 অধ্যায় 13 পদ, সকলেই এক দেহ হইবার জন্য এক আত্মা, আর আত্মা হলেন খ্রিস্টের জীবন, খ্রিস্টের জীবন, ঠিক আছে। আর যে কোনো বীজের জীবন বীজকে সঞ্জীবিত করে, তিনি ছিলেন বাক্য বীজ। বুঝতে পারেন আপনারা, যদি ওই জীবন বীজের মধ্যে সুপ্ত আছে আর পবিত্র আত্মার বাপ্তিস্ম তার উপর আছে, তবে ওই বীজ সঞ্জীবিত হতে বাধ্য। যেমন আমি এখানে ফিনিক্স আপনাদের বলেছিলাম, অল্পদিনের আগে আমি ভাই জন সারেটের সঙ্গে কথা বলছিলাম, আমি বাইরে ছিলাম আর সে আমাকে একটি গাছ দেখিয়েছিল, লেবু গাছ। সে প্রচুর লেবু জাতীয় ফল উৎপন্ন করত। সে আমাকে একটি গাছ দেখিয়েছিল যাতে 8 কিংবা 9 রকমের বিভিন্ন ফল ছিল। আমি বলেছিলাম, ভাই সারিয়েট, এ কি ধরনের গাছ? বলেছিল একটি কমলা লেবু গাছ। আমি বলেছিলাম, তবে এতে পাতি লেবু এবং ট্যাঞ্জারিন লেবু এবং ট্যাঞ্জেলো লেবু এবং বাতাবি লেবু কেন? সে বলেছিল এরা সকলেই লেবু জাতীয় ফল, এদের কলম করে লাগানো হয়েছে। আমি বলেছিলাম, ও বুঝলাম, আগামী বছর এতে কমলা লেবু ধরবে। কিন্তু ও না, প্রত্যেক গাছ তার নিজস্ব, তার প্রত্যেকটি শাখা তার নিজস্ব ফলে উৎপন্ন করবে। এই লেবু জাতীয় ফলের উপত্যকার ফল উৎপাদনকারী আপনারা অনেকেই জানেন, এ তার নিজস্ব ফলেই উৎপন্ন করবে। আপনারা একটি কমলা লেবুর গাছে পাতি লেবুর একটি ডাল লাগিয়ে দিন, এ পাতি লেবু উৎপন্ন করবে, কারণ এটাই লেবু জাতীয় ফলের প্রকৃতি, তবু এ নিজের ফল উৎপন্ন করবে না। এবার আমরাও তাই করেছি, আমরা কলম করে লাগিয়েছি, ধর্মমত ইত্যাদি নিয়ে এখানে প্রত্যেকটিতে লাগিয়েছি। মেথডিস্ট কি রূপে মেথডিস্ট সন্তান ব্যতীত অন্য কিছু উৎপন্ন করতে পারে? কি রূপে যে কোনো সংস্থা সংস্থাগত সন্তান ব্যতীত অন্য কিছু উৎপন্ন করতে পারে? কিন্তু ওই গাছ যদি কখনো তার একটি আসল শাখা বার করতে পারে, তবে তা কমলা লেবুই উৎপন্ন করবে। আর ঈশ্বর যদি মণ্ডলীর মধ্যে কখনো কিছু করেন বা বাক্যের সঙ্গে আবার ঠিক আসলেই ফিরে যাবে, এ হতেই হবে, কারণ সেই গাছে জীবন আছে আর এ নিজের ধরনেরই উৎপন্ন করবে। এখন আমরা দেখেছি যে বৃহৎ মণ্ডলী যুগানুক্রমে তার ফল উৎপন্ন করে চলেছে, আর যখন শাখাগুলি ফল উৎপন্ন করা বন্ধ করেছে, তারা তাদের ছেঁটে ফেলেছে। যোহন 15 অধ্যায়ে দাখালতাকে কখনো ছাঁটা হয়নি, তিনি সেই শাখাগুলিকে অপসৃত করেছিলেন, কেটে ফেলেছিলেন, কারণ তারা কোনো ফল উৎপন্ন করছিল না। আর আমরা যিশুর নিজের নিমিত্ত ফল আকাঙ্ক্ষা করেন, তার স্ত্রীকে তারই অনুরূপ সন্তান উৎপন্ন করতে হবে। যদি তারা সন্তান, ভার্যা সন্তান, বাক্য সন্তান উৎপন্ন না করে, তবে তা একটি সংস্থাগত সন্তান, তবে সে জগতের এবং সংস্থার প্রতি তার প্রথম প্রেমের কাছে ফিরে গেছে, আর তারা একটি প্রকৃত আসল পুনর্জন্মপ্রাপ্ত খ্রিস্টান উৎপন্ন করতে পারে না, কারণ সেখানে উৎপন্ন করার মতো কিছুই নেই। ঠিক যেমন আপনারা একটি পাতি লেবুর ডাল নিয়ে সেখানে লাগিয়ে দিন, এ পাতি লেবু উৎপন্ন করবে, কিন্তু কমলা লেবু উৎপন্ন করতে পারবে না, কারণ প্রথম থেকেই সেখানে তা ছিল না। কিন্তু যদি আদিতে নির্দিষ্ট ছিল, ঈশ্বরের পূর্বজ্ঞান একে পূর্ব নির্দিষ্ট করেছিল আর এর জন্ম হয়েছিল, তবে একে কমলা লেবুই উৎপন্ন করতে হবে, এ আর অন্য কিছু উৎপন্ন করতে পারে না। জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর ক্ষেত্র তদ্রূপ। যখন সময় আসে, আপনারা ঈশ্বরকে কিছু আরম্ভ করতে দেন, প্রত্যেকে অনুপ্রাণিত হয়, তারপর সরে পড়ে। বুঝলেন, সর্বদা এইভাবেই হয়ে আসছে। বেশি দিন হয়নি আমি এখানে মার্টিন লুথারের ইতিহাস পড়ছিলাম, সেখানে বলা হয়েছে মার্টিন লুথার যে ক্যাথলিক মণ্ডলী প্রতিবাদ করতে পেরেছিলেন, সে কথা বিশ্বাস করা খুব কঠিন ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সকল ধর্মমত্ততা তার পুনর্জাগরণ অনুসরণ করেছিল তিনি সেগুলোর উপরে মাথা উঁচু করে তার ধার্মিক গণন বিষয়ে স্থির ছিলেন, বুঝলেন প্রতারণা অনুকরণ সকল কিছুই। শ্রীমতী স্যাম্পল ম্যাকারফারসন কে দেখুন, এইমি স্যাম্পল ম্যাকারফারসন এখানে যার এই মন্দিরটি ছিল, প্রত্যেকটি মহিলা যেন বাইবেল সঙ্গে নিয়ে ডানার উপর উড়ে বেড়াতো, আর কেবল মাংসিক অনুকরণ তারা আসল হতে পারে না, মন্ডলী এইভাবে হতে পারে না। একটি শহরে একটি মন্ডলীকে কিছু পেতে দিন, দেখবেন অন্যান্য মন্ডলীগুলি ওই বিষয়ে না পাওয়া পর্যন্ত সহ্য করতে পারছে না, বুঝলেন তারা আর আসল নেই। ঈশ্বরের বাক্য আসল, এ বাক্য আর একে এর ঋতুতে মনোনীত পিতা ঈশ্বর কর্তৃক পূর্ব নির্দিষ্ট এরই ধরনের ফল উৎপন্ন করতে হবে। আমরা কিরূপে মন্ডলীতে প্রবেশ করি? এক আত্মা দ্বারা আমরা সকলে একই দেহে, খ্রিস্টের দেহে যা ভার্যা, বাক্যে বাপ্তাজিত হয়েছি, পবিত্র আত্মা দ্বারা এর মধ্যে বাপ্তাজিত হয়েছি। আসুন লক্ষ্য করে দেখি আমরা শেষ যুগে আছি কিনা। আমরা যদি আদি পুস্তকের প্রতি ফিরে দেখি পঞ্চম অধ্যায়ে, আপনারা লুকো খুলে দেখতে পারেন আর দেখবেন হনক ছিলেন নোহ, আদম থেকে সপ্তম হনক। এখানে সর্পের বংশের প্রকাশ, কারণ কোইন যদি হেবলের আদমের পুত্র হতো তবে তিনি হতেন অষ্টম, বুঝলেন আপনারা। কিন্তু বাইবেলে কোথাও বলা হয়নি যে কোইন হেবলের পুত্র ছিলেন বা কোইন আদমের পুত্র ছিল, কারণ বাইবেল বলেছে সে ছিল ওই পাপাত্তার লোক, আর আদম পাপাত্তা ছিলেন না, বুঝলেন সে ছিল পাপাত্তার লোক। এখন আমরা দেখেছি যে হনক ছিলেন নোহ থেকে সপ্তম, যা মন্ডলী যুগের প্রতীক স্বরূপ। তার আগের ছয় জনেরই মৃত্যু হয়েছিল, কিন্তু হনক রূপান্তরিত হয়েছিলেন, হনক নিত হয়েছিলেন সপ্তম, প্রদর্শন করে যে সপ্তম যুগেই মন্ডলীর নিত হওয়া ঘটবে। এখন এ বিষয়ে কোন সন্দেহ নেই যে আমরা সপ্তম মন্ডলীর যুগে বাস করছি, আমরা সকলেই জানি এখন সপ্তম মন্ডলীর যুগে নিত হওয়া ঘটবে, বাকি ছয় সকলেরই মৃত্যু হয়েছে। কিন্তু হনককে রূপান্তরিত করা হয়েছিল কারণ তার উদ্দেশ্য আর পাওয়া যায়নি, ঈশ্বর তাকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু হনকের নিত হওয়া অন্য সকলের মৃত্যুর প্রতীক স্বরূপ। কিন্তু শেষকালীন ভার্যাকে আহ্বান করে বার করা হবে, মৃত্যু ব্যতিরেকে নিত হওয়া সপ্তম মন্ডলীর যুগ থেকে আহ্বান করে বার করা হবে, আমরা ওই যুগের সাক্ষ্য বহন করছি। ও কি অপূর্ব! আসুন আরো গভীরে প্রবেশ করি। এখন এখানে সপ্তম মন্ডলীর একটি প্রতীক আছে, প্রকাশিত বাক্য 10:7 বলা হয়েছে যে সপ্তম দূতের বার্তায় দ্বারা এই সেই পুস্তকের নিগূঢ়ত্ব উন্মোচন করা হবে। এখন এ সকলের ঊর্ধ্বে ছিলেন একজন বার্তাবাহক, মেসেঞ্জার, পৃথিবীর উপর একজন বার্তাবাহক। ইংরেজি শব্দ এঞ্জেল মানে একজন বার্তাবাহক। আর সপ্তম দূতের বার্তার সময়ে যখন তিনি তার পরিচর্যা কার্য ঘোষণা করছিলেন, যখন তিনি তার পরিচর্যা কার্যের তুরধ্বনি করতে উদ্যত হয়েছিলেন, যখন তিনি যাত্রা আরম্ভ করেছিলেন, যিশু যখন যাত্রা আরম্ভ করেছিলেন, ও ওই মহৎ রব্বি, তিনি একজন ভাববাদী, সকলে তাকে আদর তাদের মন্ডলীতে আকাঙ্ক্ষা করেছিলেন। কিন্তু যখন একদিন তিনি বললেন আমি এবং আমার পিতা আমরা এক, ওইটি ছিল ভিন্ন, ওই বিষয় ছিল ভিন্ন। তোমরা যদি মনুষ্য পুত্রের মাংস ভোজন এবং তাহার রক্ত পান না করো তোমাদেরকে জীবন নাই, দেখুন বুঝলেন ওইটি ছিল ভিন্ন রূপ। তিনি এর ব্যাখ্যা করেননি, তার যুগের নিমিত্তে ঈশ্বরের বাক্য প্রকৃত হওয়ায় এবং তিনি যে সেই যুগের সেই বার্তাবাহক তা প্রমাণিত হওয়ার প্রকাশ যথার্থরূপে প্রতিপাদিত হওয়া তারা ইতিপূর্বে দেখেছিল, আর তাকে কিছু ব্যাখ্যা করতে হয়নি। ওই শিষ্যগণ হয়তো এর ব্যাখ্যা করতে সক্ষম ছিলেন না, কিন্তু ব্যাখ্যা করতে পারুন না পারুন তারা বিশ্বাস করেছিলেন, তারা স্থির হয়ে বসে বিশ্বাস করেছিলেন। কিভাবে তারা বলতে পারেন যে তারা তার মাংস ভোজন করবেন এবং তার রক্ত পান করবেন? তাদের পক্ষে এ ছিল অসম্ভব ব্যাপার, কিন্তু তারা বিশ্বাস করেছিলেন কারণ তারা ছিলেন নির্দিষ্ট। যিশু বলেছিলেন যে তিনি জগৎ পত্তনের পূর্ববর্তী তাদের মনোনীত করেছেন, বুঝলেন তারা বিশ্বাস করেছিলেন। এর ব্যাখ্যা করতে পারুন আর নাই পারুন তবু তারা বিশ্বাস করেছিলেন। এখন লক্ষ্য করুন, সপ্তম মন্ডলীর যুগে যখন সপ্তম দূত তুরিধ্বনি করতে উদ্যত, তখনই সেখানে ঈশ্বরের নিগূঢ়ত্ব জ্ঞাত করা হবে। সংস্কার সাধকগণ ওই মুদ্রা তাদের সময় ছিল না, লুথার বেশি দিন জীবিত থাকেননি, অশ্লীয় নন, সেই যুগগুলি বেশি দিন জীবিত ছিল না। ওই সংস্কার সাধকগণ তারা ওই সময়ের বার্তা পেয়েছিলেন আর লোকগুলি লোকেরা সেগুলি আঁকড়ে ধরেছে এবং সংস্থা গঠন করেছে, আর তার কি হয়েছে? আপনারা প্রকৃতির উপরে কখনো টেক্কা দিতে পারেন না। প্রকৃতি সর্বদা সাক্ষ্য দান করে, ঈশ্বর প্রকৃতির ধারাবাহিকতার সঙ্গে সঙ্গে চলেন। এরূপ হতে হবে সূর্যের মতো, সূর্য প্রভাতে উদিত হয় তখন সে একটি ছোট্ট সদ্যজাত শিশুর মতো, সে দুর্বল, খুব বেশি উত্তাপ নেই। দশটার সময় সে উচ্চ বিদ্যালয় ছেড়ে বেরিয়ে আসছে, মধ্যাহ্নে সে জীবনের মধ্যে প্রবেশ করছে, বিকাল তিনটার সময় সে বৃদ্ধ হতে আরম্ভ করেছে, পাঁচটার সময় সে মৃতপ্রায়। বৃদ্ধ আবার দুর্বল, কবে ফিরে চলেছে, এই কি তার শেষ? এ আবার পরদিন প্রভাতে উদিত হয়, বুঝলেন? গাছগুলির দিকে তাকান, কেমন ভাবে তাদের পাতা গজায়, তারা আর যা কিছু করে, আমরা দেখি যে গাছ থেকে পাতাগুলি ঝরে পড়ে, ফিরে যায়। কোথায় জীবন? গাছের মূলে নেমে যায়, এই কি তার শেষ? পরের বসন্তে নতুন জীবন নিয়ে ফিরে আসে। এখন মণ্ডলীগুলিকে লক্ষ্য করুন, সংস্কার সাধনে কেমন সেই একই কাজ করেছিল। ওই গমের শস্য দানা ভূমিতে পতিত হয়েছিল এবং অন্ধকার যুগের নির্যাতনের প্রভাবে মৃত হয়েছিল, একে মৃত হতেই হতো। যে কোনো আত্মিক ব্যক্তি এই বিষয়ে বুঝতে পারেন, যতক্ষণ না ওই বীজ মৃত ও পচন প্রাপ্ত হচ্ছে ততক্ষণ একটাই থাকে, আর একে অন্ধকার যুগের প্রভাবে মাটির নিচে যেতে হয়েছিল। লুথরান মণ্ডলী থেকে আরো পত্র উদ্গত হয়েছিল, জুগলি ইত্যাদি, সেখান থেকে সূত্রগুচ্ছ পুষ্প বিকাশ উঠে আসছিল, যা ছিলেন জন ওয়েসলি, সেই মহৎ ধর্ম প্রচারক যুগ। সেখান থেকে বেরিয়ে এসেছিল সেই প্রতারণার যুগ, ওই পেন্টিকোস্টাল যুগ, ওই গমের দানা। যা এখানে কেউ কি কখনো গমের চাষ করেছেন? আপনারা গমের দিকে দেখুন, আপনারা যখন একে দেখেন, আপনারা যখন বলেন আমার গম হয়েছে, আপনাদের মনে হয় যে আপনাদের গম হয়েছে, ওইটি খুলে ভালো করে লক্ষ্য করুন, আদৌ গম হয়নি, একটি সুটি রয়েছে। মথুলিকৃত সুসমাচার 24:22-24 যিশু কি আমাদের সতর্ক করে দেননি যে শেষকালে দুটি আত্মা এত সমরূপ হবে যে যদি হতে পারে তবে মনোনীত গমকেও ভুলাবে, বুঝলেন? এখন লক্ষ্য করুন, এ একটি বাহক। লুথারের মাধ্যমে যে জীবন উঠে এসেছিল তা ওয়েসলিকে গঠন করেছিল, ওয়েসলি থেকে যে জীবন বেরিয়ে এসেছিল তা পেন্টিকোস্টকে গঠন করেছিল, পেন্টিকোস্ট থেকে যে জীবন বেরিয়ে আসে তা গমকে গঠন করে। কিন্তু তারা বাহক মাত্র, বুঝলেন? আসল জীবন সেখান থেকে চলে যায়, এগিয়ে চলে আর গমের মুখোমুখি হয়, এই কারণে গম উঠে আসে আর শীর্ষে এসে সবগুলি একসঙ্গে মৃত হয়। প্রত্যেক যুগের মধ্যে থেকে ভার্যা বেরিয়ে আসে, কিন্তু সংস্থা গোষ্ঠী মৃত হয়, শুকিয়ে যায় ও মৃত হয়। আপনারা লক্ষ্য করেছেন কি শেষকালে এখন কি ভাবে বিচ্ছিন্ন হতে আরম্ভ করেছে? যখন গম বৃদ্ধি পেতে আরম্ভ করে তখন সুটি থেকে অপসৃত হতে আরম্ভ করে। ওই ক্ষুদ্র গমের দিকে দেখুন, এইভাবে ওটিকে খুলে এর মধ্যে দেখুন, ওখানে একটি ছোট গমের কুড়ি দেখতে পাবেন। গমের ওই ছোট কুড়ি দেখার জন্য আপনাকে তীর শক্তির অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হবে, বুঝলেন? এ একেবারে ভিতরে আছে, কিন্তু এ বৃদ্ধি পেতে আরম্ভ করে। তাকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য এবং বেরিয়ে আসতে সাহায্য করতে ওখানে ওই সুটিকে থাকতে হবে, আর যখন এ বৃদ্ধি পেতে আরম্ভ করে এবং বাতা বিস্তৃত হতে আরম্ভ করে তখন সুটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর জীবন সুটি থেকে সরাসরি গমের মধ্যে চলে যায়। এইভাবেই চলতে থাকে, এইভাবে প্রত্যেক যুগে হয়ে থাকে, প্রকৃতিকে টেক্কা দেওয়া যায় না। এ ঈশ্বরের নির্বিচ্ছিন্নতা, যেভাবে তিনি কাজ করে থাকেন। আর এখন এই যুগে আমরা ঠিক এখন বাস করছি, সপ্তম মণ্ডলীর যুগ। এখন শেষে এর সকলেই গমের শস্য দানায় প্রকাশিত হতে হবে, আর একটি প্রত্যাবর্তন। এখন আপনারা যদি লুক 17:30 দেখেন, তিনি বলেছিলেন সদমের সময় যেমন হইয়াছিল, মনুষ্যপুত্রের আগমন, মনুষ্যপুত্র যেদিন প্রকাশিত হইবেন সেদিনও সেই রূপ হইবে। কি প্রকাশিত হবে এই সময়ে? তিনি কি তাই প্রকাশিত করেন? লোকদের কাছে প্রকাশিত হয়েছে এই সময়ের নিমিত্ত বাক্য জ্ঞাত করা। যিশু আমাদের মধ্যে বাস করছেন, এই বিষয়ে পবিত্র আত্মার প্রকাশ দ্বারা লোকদের কাছে প্রকাশিত করা হয়েছে। মনে রাখবেন, একজন মানুষের মধ্যে তাকে প্রকাশিত করা হয়েছিল, একজন মানুষ। তিনি বলেছিলেন যেমন ছিল, আমরা যে বাইবেল পাঠ করি তিনি সেই বাইবেল পাঠ করেছিলেন, আদি পুস্তক। এখন আমরা আদি পুস্তকের অধ্যায় লক্ষ্য করি, যেখানে যখন যিশু সেই সম্বন্ধে কথা বলছিলেন, সেখানে আমরা দেখি তিনি তাম্বুর দিকে পিছনে ফিরেছিলেন, সারা তাম্বুর মধ্যে ছিলেন। তিনি বলেছিলেন, তিনি একটি প্রশ্ন করেছিলেন, আর যা ঘটতে যাচ্ছিল তা ঘটতে পারে বলে তিনি সারা বিশ্বাস করেননি। তিনি বলেছিলেন, এখন আব্রাহাম এই ঋতু পুনরায় উপস্থিত হইলে আমি অবশ্য তোমার কাছে ফিরিয়ে আসিব। আর তাম্বুর ভিতরে সারা এই কথা শুনে হেসেছিলেন। তিনি বলেছিলেন, সারা কেন এই বলিয়া হাসিল যে এ সকল কিরূপে সম্ভব হইতে পারে? যিশু প্রতিজ্ঞা করেছিলেন, আর এ তিনি ছিলেন। আব্রাহাম তাকে এলোহিম, সর্বশক্তিমান বলে আহ্বান করেছিলেন, এ তিনি ছিলেন। এখন বাইবেল ভবিষ্যৎবাণী করে যে শেষ সময় এ আবার ফিরে আসবে, যিশু সেই রূপেই বলেছেন। আর যখন এই সকল বিষয় আপনার ঘটতে আরম্ভ হয়েছে দেখবেন, মনে রাখবেন, যখন ওইভাবে বিষয়গুলি ঘটতে আরম্ভ করবে তখন আপনারা জানবেন যে সময় দ্বারে উপস্থিত। জগতের দিকে দেখুন, জগতের দিকে তাকান, যদি সদম কোথাও থেকে থাকে তবে তা এখানে। লোকদের দিকে তাকান, জঘন্য বিকৃতিতে বিকৃত, তাদের মন বিকৃত হয়েছে। সাধারণ সভ্যতা কি তা তারা জানে না। দস্যুদের, সমকামীদের এবং অন্যান্য সকলের দিকে তাকান। আমাদের স্ত্রী লোকদের দেখুন কিরূপ প্রচন্ড উত্তেজনা পূর্ণ আচরণ তারা করছে। আমাদের স্ত্রী লোকদের মধ্যে কিরূপ অসভ্যতা, অসচরিত্র উত্তেজনাপূর্ণ আচরণ। কেবল আমাদের মধ্যেই নয়, আপনারা বলেন ও তো ম্যাথডিস্টরা, প্যান্টিকোস্টলরাও ঐরূপ, সকল কিছুই ঐরূপ। আমাদের পুরুষদের দিকে তাকান, তারা অবলম্বন করে নিজেকে নিখুঁত রূপে জ্ঞাত করতে ঈশ্বরকে। যখন তারা দেখে তখন বেরিয়ে আসার পরিবর্তে তারা ঈশ্বরের বাক্যের পরিবর্তে একটি সংস্থার কিছু প্রথা অবলম্বন করে থাকতে চায়, কারণ তারা অন্ধ আর দেখতেও পায় না, তারা কখনো দেখতে পাবে না। এখন আমরা তাড়াতাড়ি করছি, লক্ষ্য করুন কি ঘটছে। আমার মনে হয় ওই মহিলা চান যে আমরা চলে যাই, আমি তাকে হাতে হাত নাড়তে দেখছি, তিনি চান আমরা যেন চলে যাই, তাই আমরা তাড়াতাড়ি করব। এখন মণ্ডলীর প্রতীক হনককে লক্ষ্য করুন, সপ্তম মণ্ডলীর যুগেও তাকে আদর্শ করা হয়েছে, ওই বিষয়ের কথা চিন্তা করতে পারেন কি। সপ্তম মণ্ডলীর যুগ লক্ষ্য করুন, তুরুধ্বনির সময়। কতজন বিশ্বাস করেন যে সাতজন বার্তাবাহক ছিলেন, সাতটি? যদি বাইবেলে বিশ্বাস করি তবে ওই বিষয়ে আমরা সকলে বিশ্বাস করি, যদি আমরা বাইবেলে বিশ্বাস না করি তবে অবশ্যই ওই বিষয়ে বিশ্বাস করি না, কিন্তু সেখানে ছিল। এখন আমরা সপ্তম মণ্ডলীর যুগে বাস করছি, আর যখন বাইবেল বলে যে ওই সপ্তম মণ্ডলীর যুগ, যখন সপ্তম মণ্ডলীর যুগের বার্তাবাহক আর বার্তা ধ্বনিত করতে উদ্যত, সেই সময় যুগানুক্রমে সকল বিষয়ের নিগূঢ় তত্ত্ব প্রকাশিত করা হবে। আর এখানে আমরা দেখেছি তিনি যেমন করবেন বলে বলেছিলেন, ঠিক সেই রূপ তার বার্তা সমর্থন করে মনুষ্যপুত্র তার লোকদের মধ্যে আসছেন। শেষ যুগে আমরা এ হতে দেখেছি। এখন আর সাতটি প্রহর, সাতটি প্রহরের মতো তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রহরে আসেননি, কিন্তু সপ্তম প্রহরে এসেছিলেন। ওই হল হনক, সপ্তম, যিনি রূপান্তরিত হয়েছিলেন এবং যিহূদীদের অবিশ্বাসাংশের প্রতীকস্বরূপ নোহকে পরবর্তী যুগে বহন করা হবে। এখন বাইবেলের সময় প্রহরের কথা বলছি, বাইবেলের সময় রাতকে ঘন্টায় বিভক্ত করা হয়নি। এখন মন দিয়ে শুনুন, কারণ তারা ঘটি চাইছে বলে আমি তাড়াতাড়ি করব না। বাইবেলকে বিভক্ত করা হয়নি, বরং বাইবেলের সময় রাতকে ঘন্টায় বিভক্ত করা হয়নি, প্রহরে বিভক্ত করা হয়েছিল। তিনটি প্রহর ছিল। এখন প্রথম প্রহর আরম্ভ হতো 9টা থেকে 12টা, দ্বিতীয় প্রহর আরম্ভ হতো 12টা থেকে 3টে, এবং রাতের তৃতীয় প্রহর গণনা করা হতো 3টে থেকে 6টা। এখন আমরা পাচ্ছি 3 3 গুণ 3 9, যা একটি অসম্পূর্ণ সংখ্যা। তারপর নিত হওয়ার জন্য আমরা সাথে ফিরে আসি, আমরা বিশ্বাস যা ঘটবে কোন এক সকাল 6টা এবং 7টার মধ্যে, বরং 6টা থেকে 9টার মধ্যে, কারণ ঈশ্বরের তুই বাজবে সে উজ্জ্বল মেঘবিহীন সকালে, যখন খ্রিস্টের মৃতগণ উত্থাপিত হবে, তার পুনরুত্থানের গৌরবের ভাগী হবে, যখন তার মনোনীত জন সম্মিলিত হবে আকাশের ঊর্ধ্বে তাদের গৃহে, যখন অদূরে ডাকা হবে নাম, আমি থাকবো সেখানে। মৃত হওয়া শব্দটি ইংরেজি বাইবেলে একেবারে ব্যবহার করা হয়নি, আমরা ওই শব্দ উদ্ভাবন করেছি। বাইবেল বলেছে ধৃত হওয়া, কট আপ, বিং কট আপ। আমরা দ্বিতীয় থিসক্লোনীয় এবং প্রথম থিসক্লোনীয়তে এই বিষয়ে পাঠ করি, যেখানে শেষ দিনে এই মহৎ মৃত হওয়ার ক্রম অর্ডার সম্বন্ধে বলা হয়েছে। এই বিষয় শুনুন, আমরা 13 পদ থেকে আরম্ভ করছি। হে ভাতৃগণ, আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকলের লোকের মতো তোমরা দুঃখাত না হও। কেননা আমরা যখন বিশ্বাস করি যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকে সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদেরকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকব, আমরা কোন ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না, কারণ প্রভু স্বয়ং, এখন মন দিয়ে শুনুন, প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়ে আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়া আছে তাহারা প্রথমে উঠিবে। এখানে যে মহৎ ঘটনা ঘটেছিল আমি চাই আপনারা তা লক্ষ্য করুন, একে বাদ দেবেন না, বুঝলেন? এখন লক্ষ্য করুন, এখানে দ্বিতীয় থিসক্লোনীতে ও প্রথম থিসক্লোনীতে বাক্য বলেছে যে তিনটি বিষয় আছে, 13 পদ থেকে 16 পদের মধ্যে প্রভুর স্বয়ং আবির্ভূত হওয়ার আগে তিনটি বিষয় ঘটেছে। তাড়াতাড়ি করছি যেন সমাপ্ত করতে পারি, বুঝলেন? প্রথম বিষয় ঘটেছিল, লক্ষ্য করুন, একটি আনন্দ ধ্বনি সাউন্ড, একটি রব ভয়েস, একটি তুরুধ্বনি ট্রাম্পেট, ঠিক কিনা আসুন এখন পাঠ করে দেখি, বুঝলেন? কারণ প্রভু স্বয়ং স্বল্পদ আনন্দধ্বনি সহ প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরি বাদ্য সহ। যিশুর আগমনের পূর্বে তিনটি বিষয় ঘটেছিল, একটি রব, একটি আনন্দধ্বনি, একটি রব, একটি তুরুধ্বনি, এখন একটি আনন্দধ্বনি। যিশু এই তিনটি ধ্বনি করেছেন যখন তিনি নেমে আসছেন। একটি আনন্দধ্বনি, একটি আনন্দধ্বনি কি? এ প্রথমে বার্তার বহির্গমন, জীবনের জীবন্ত রুটি ভার্যাকে আনয়ন করেছে। ঈশ্বরের কাজ করার একটি পদ্ধতি আছে, আর তিনি কখনো তার কর্মপন্থা পরিবর্তন করেন না। তিনি কখনো পরিবর্তন করেন না, তিনি অপরিবর্তনীয় ঈশ্বর। আমোস 3:7 তিনি বলেছেন, তিনি আপন দাস ভাবাদীর গানের কাছে আপন গুড় মন্ত্রণা প্রকাশ না করে কিছুই করেন না। তিনি প্রতিজ্ঞা করেছেন, এ যেমন সত্য, তিনি যা করবেন সেটিও তেমনি সত্য। এখন আমরা মণ্ডলীর যুগগুলির মধ্যে দিয়ে আসছি, কিন্তু শেষকালে মালাকি 4 অনুসারে আমরা প্রতিজ্ঞা দত্ত হয়েছি যে আবার একটি প্রত্যাবর্তন হবে, একজন ভাবাদী পৃথিবীতে আসবেন। এ ঠিক কথা। তার আচরণ ও তিনি কি করবেন লক্ষ্য করুন। তিনি ওই আত্মাকে 5 ব্যবহার করেছেন, এলিয়ে 1, এলিশায় এবং যোহান বাপ্তাইজককে, মণ্ডলীকে ও যিহুদীদের অবশিষ্টাংশকে আহ্বান করায় 5 অনুগ্রহ, যিশু, বিশ্বাস, গ্রেস, জিজাস ফেইথ, আর অনুগ্রহের সংখ্যা, বুঝলেন? ঠিক আছে, মনে রাখবেন এই বার্তা প্রতিজ্ঞা করা হয়েছে এবং এই নিগূঢ়ত্ব সকল যাজক সম্প্রদায়ের গোষ্ঠী দ্বারা গুটিয়ে রাখা হয়েছে, তা প্রকাশিত করার নিমিত্তে সরাসরি ঈশ্বর থেকে আগত একজন ভাওয়াদের প্রয়োজন হবে, আর ঠিক তাই করার প্রতিজ্ঞাই তিনি করেছেন, বুঝলেন? এখন মনে রাখবেন, সদাপ্রভুর বাক্য ভাওয়াদের কাছে আসে, ধর্মতত্ত্ববিদদের কাছে নয়, থিওলজিয়ানদের কাছে নয়, তিনি ঈশ্বরের বাক্যের প্রতিফলন। তিনি কিছুই বলতে পারেন না, তিনি তার নিজের মনের কথা বলতে পারেন না, ঈশ্বর যা প্রকাশিত করেন তিনি কেবল তাই বলতে পারেন। এমনকি বিলিয়াম ভাওয়াদি যখন বিকৃত হওয়ার চেষ্টা করেছিলেন তার অধিকার বিক্রয় করতে, তিনি বলেছিলেন, ঈশ্বর যা তার মুখে দেন তা ব্যতিরিক্ত অন্য কিছু ভাওয়াদি কিরূপে বলতে পারেন? এ এমনই এক বিষয় যা ঈশ্বরই করেন, যেন আপনারা কিছুই বলতে না পারেন, আর আপনারা ওইরূপেই যা, তো আপনারা যা পারেন তার বেশি নয়। যখন দেখছেন তখন যদি বলেন আমি আমার চোখ খুলতে পারছি না, বুঝলেন? আপনারা পারেন। যখন পারেন তখন বলছেন আমার হাতের নাগাল পাচ্ছি না, বুঝলেন? আপনারা যখন মানুষ তখন কুকুর হতে পারেন না, বুঝলেন? আপনাদের ওই রূপেই তৈরি করা হয়েছে। আর ঈশ্বরকে সর্বদাই যুগ পর্যায়ে যিশাইয়, জিরমিয় এবং সকল এলিয় এদের মাধ্যমে যখন যাজক সম্প্রদায় গোষ্ঠী সবকিছু গুলিয়ে ফেলত, তিনি একজন ভাওয়াদি প্রেরণ করতেন, তাকে নগণ্য স্থান থেকে উঠাতেন। তিনি তাদের কোন পদমর্যাদার অন্তর্গত হতেন না, আর তার বাক্যই বলতেন, দৃশ্য থেকে সরিয়ে নেওয়া হতো আর চলে যেতেন, ঈশ্বরের সত্যের রূঢ় মানুষ। এবং এ সর্বদাই তাকে যেভাবে বলা যায় তিনি বলেছিলেন, যদি তোমাদের মধ্যে একজন আত্মিক মানুষ অথবা একজন ভাওয়াদি। এখন একজন ভাওয়াদি মণ্ডলীতে ভাবনের দান বলে একটি বিষয় আছে, কিন্তু একজন ভাওয়াদি হলেন সেই সময়ের জন্য পূর্ব নির্দিষ্ট এবং পূর্ব নিযুক্ত, বুঝলেন? হ্যাঁ মহাশয়। যখন একটি ভাবানী বলা হয় তখন মণ্ডলী তা গ্রহণ করার আগে 2 বা 3 বসে বিচার করে এ ঠিক কিনা, কিন্তু ভাওবাদীর ক্ষেত্রে কেউ বিচারে বসে না, কারণ তিনি চূড়ান্ত রূপে ঈশ্বরের বাক্য, তার যুগে তিনি ছিলেন এই ওই বাক্য, তিনি ঈশ্বরকে প্রতিফলিত করতে দেখেছিলেন। এখন যাজক সম্প্রদায়গত বিশৃঙ্খলা থেকে ভার্যাকে বার করে আনার জন্য ঈশ্বর যদি শেষকালে এ বিষয়ে আবার আমাদের কাছে প্রেরণ করার প্রতিজ্ঞা করেছেন, এবং এ একমাত্র উপায়ে এ করা যেতে পারে, এ কখনই করা হবে না, মণ্ডলী খ্রিস্টকে গ্রহণ করতে পারে না। আমরা পেন্টিকোস্টালরা বর্তমানে মণ্ডলী যে অবস্থায় আছে সেই অবস্থায় এই বার্তা গ্রহণ করতে পারি না। আজ যে অবস্থায় তারা আছে, প্রত্যেক অন্যের বিপক্ষে এবং অন্যান্য বিষয়ে যাজক সম্প্রদায়গত রূপে আমরা কিভাবে শেষকালে বহন করব, দয়া করে ঈশ্বর, এ এক বিচ্ছৃঙ্খলা এই সংস্থাগুলির মধ্যে চলে গেছে। আর যে কোনো সময় অন্যরূপে বলার জন্য আমি যে কোনো ঐতিহাসিক অনুরোধ করি, প্রত্যেক সময়ে যখনই পৃথিবীর উপর একটি বার্তা নির্গত হয়েছে আর যখন তারা সম্প্রদায় গঠন করেছে, এ সেখানে মৃত হয়েছে, আর পেন্টিকোস্ট ওই একই কাজ করেছে যেমন তারা সকলে। পেন্টিকোস্ট যা বেরিয়ে এসেছিল অ্যাসেম্বলি অব গড, আপনারা আপনাদের পিতৃপুরুষেরা ও মায়েরা বহুদিন আগে সেই পুরানো জেনারেল কাউন্সিলের সংস্থাগুলি থেকে বেরিয়ে এসেছিলেন এবং চিৎকার করেছিলেন এবং ঈশ্বরের প্রশংসা করেছিলেন এবং ওই সকল বিষয়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, আর আপনারা কুকুরের মতো আপন বমির দিকে আর সুরের মতো কাদার দিকে ফিরছেন, এবং তারা যা করেছিল তাই করছেন। আর এখন আপনারা এত বেশি যাজক সম্প্রদায়গত যে আপনারা আপনাদের সহানুভূতির অন্তর রুদ্ধ করে রেখেছেন, এবং আপনাদের সঙ্গে মিলিত হতে হলে একটি সহভাগিতা পত্রের প্রয়োজন হয়। আর ওয়ানেস, আপনারা ঈশ্বর আপনাদের ওইরূপ একটি বার্তা দান করেছিলেন, কিন্তু এগিয়ে যাওয়া ও নম্র হওয়ার পরিবর্তে আপনারা বাঁধন ছাড়া হয়ে আপনাদের গোষ্ঠী সংগঠিত করেছিলেন। আর আপনারা সকলে এখন কোথায়? সেই একই বালতিতে। এ ঠিক কথা। আর ঈশ্বরের আত্মা তিনি এই সকল বিষয় ঘটার জন্য নির্দিষ্ট করেছিলেন এবং তাকে ইয়ে প্রেরণ করতেই হবে। তিনি যখন স্বর্গ থেকে নেমে আসতে আরম্ভ করবেন, তখন প্রথমে যে বিষয় আসবে তা হলো একটি আনন্দ ধ্বনি, সাউট। ইয়ে কি? লোকদের একত্রিত করার নিমিত্তে একটি বার্তা, মেসেজ। একটি বার্তা প্রথমে নির্গত হবে। এখন প্রদীপ সাজানোর সময়, উঠো এবং তোমাদের প্রদীপ সাজাও। সেটি কোন প্রহর ছিল? সপ্তম, ষষ্ঠ নয়, সপ্তম। দেখো, বর আসিতেছেন, উঠো এবং তোমাদের প্রদীপ সাজাও। আর তারা করেছিল। তাদের মধ্যে কিছু দেখলো যে তাদের প্রদীপে তেল নেই, বুঝলেন? কিন্তু এখন প্রদীপ সাজানোর সময়, এখন মালাকি চারের সময়, এ লুক ১৭, এ যিশাইয়া, এই সম্বন্ধে যত ভাবানি আছে শাস্ত্রে এই সময়ের জন্য নিখুঁতরূপে সুবিন্যস্ত করা হয়েছে, আমরা তা জীবিত দেখতে পাচ্ছি। আমার প্রিয় ভ্রাতা ও ভগ্নীগণ, এই সকল যা ঘটছে দেখুন, স্বর্গের ঈশ্বর জানেন এখন এই মঞ্চের উপর আমার মৃত্যু হতে পারে। আপনাদের কিছুক্ষণের জন্য ঘুরে আসতে হবে। আমি এ কেবল এ দারুণ, যখন আপনারা ঈশ্বরকে স্বর্গ থেকে নেমে আসতে, লোকেদের দলের সামনে দাঁড়াতে ও যেমন তিনি সর্বদাই করছেন সেই রূপে নিজেকে ঘোষণা করতে দেখবেন। আর এই হলো সত্য এবং এই বাইবেল উন্মুক্ত, বুঝলেন? আমরা এখানেই আছি। সংস্থাগত ব্যবস্থার মৃত্যু হয়েছে, ডিনোমিনেশনাল সিস্টেম, এ গত হয়েছে, এ আর কখনো উঠবে না, একে পুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষেত্রের তুষকে আপনারা তাই করে থাকেন। এর থেকে পলায়ন করুন, খ্রিস্টের মধ্যে প্রবেশ করুন। বলবেন না, আমি মেথডিস্ট সদস্য, আমি ব্যাপটিস্টের অন্তর্গত, আমি পেন্টিকোস্টালের সঙ্গে যুক্ত। আপনারা খ্রিস্টে প্রবেশ করুন। আর আপনারা যদি খ্রিস্টে আছেন, তবে আপনারা যা বিশ্বাস করেন তাছাড়া এখানে একটিও শব্দ লেখা নেই, অন্য কেউ কি বলছে আমি গ্রাহ্য করি না। আর তারপর ঈশ্বর ওই বিষয় প্রকাশিত করছেন, কারণ আপনারা যখন তিনি বাক্যের উপর আত্মাসেচন করেন তখন কি হয়? এ সঞ্জীবিত হবে এবং নিজের ধরনের ফল উৎপন্ন করবে। আপনারা বলেন আমি পবিত্র আত্মার বাপ্তিস্মা পেয়েছি, তার অর্থ এই নয় যে আপনারা পরিত্রাণ হয়েছে, সুদূর প্রসারী রূপে নয়। এখন দেখুন, আপনারা একের মধ্যে তিন, জাতীয় প্রাণী। আপনারা এই ছোট্ট মানুষের ভিতরে এখানে একটি সত্তা বা অন্ত প্রকৃতি আছে, সোল, তারপর আছে একটি আত্মা, স্পিরিট, এবং তারপর একটি দেহ। এই দেহে আপনাদের পাঁচটি ইন্দ্রিয় সেন্সেস আছে, এই পার্থিব বাটির সঙ্গে যোগাযোগ করার নিমিত্তে। তারা অবশিষ্টগুলির সঙ্গে যোগাযোগ করে না। আপনার আত্মারও পাঁচটি ইন্দ্রিয় আছে, স্নেহ এবং নীতিবোধ ইত্যাদি। এগুলির দ্বারাই আপনি জীবন ধারণ করেন, এগুলি হলো আপনি যা তাই। যিশু কি বলেন যে ধার্মিক ও এবং অধার্মিক উভয়ের উপরে বৃষ্টি পতিত হয়? এখানে শস্য ক্ষেত্রে আগাছার একটি বীজ রাখুন আর একটি গম রাখুন, আর তাদের উপর জল সেচন করুন আর তাদের সার দিন, তারা উভয়ে কি একই জল দ্বারা বাঁচবে না? নিশ্চয়ই। কিন্তু একই, তাদের মধ্যে একজন হবে শস্য ক্ষেত্রের আগাছা, কারণ সে তাই, আর ওই আগাছাও হাত তুলে ওই গমের মতোই চিৎকার করবে। বাইবেল কি বলে? বাইবেল কি বলেনি যে শেষকালে ভক্ত খ্রিস্টরা উঠবে? ভক্ত যিশু নয়, ভক্ত খ্রিস্ট, অভিষিক্ত জন, বাক্যের মিথ্যা অভিষিক্ত, সংস্থাগত রূপে অভিষিক্ত, কিন্তু বাক্যের অভিষিক্ত নয়, কারণ বাক্যই নিজের সাক্ষ্য বহন করবে, অন্য কিছু প্রয়োজন আর নেই, এ স্বয়ং নিজের সাক্ষ্য বহন করবে। আর ভ্রান্ত অভিষিক্তরা উঠবে, এই বিষয়ের উপর আমার টেপ আপনাদের কাছে আছে। আর ওই অভিষিক্ত, ও আপনারা যদি কাউকে ডেকে বলেন, ও আপনি কি একজন যিশু? ও নিশ্চয় না, আর সে তা সহ্য করবে না, কিন্তু এরূপ হবে, ও গৌরব, আমি অভিষেক পেয়েছি। আর এক অভিষেক, মনে রাখবেন, কাইফার এই বিষয় ছিল আর সে ভাবনী করেছিল, বিলিয়ামের ওই বিষয় ছিল এবং সে ভাবনী করেছিল, কিন্তু তার সঙ্গে এই অন্তকরণে কোনো কিছুর করার নেই। যদি ঈশ্বরের বীজ আদি থেকে তার বংশানুগতির নিয়ন্ত্রক উপাদান পূর্ব নির্দিষ্ট যদি না হন, তবে আপনি বিনষ্ট হয়েছেন। আপনারা কতটা চিৎকার করছেন, নানা ভাষা বলছেন, ছুটছেন, আনন্দ ধ্বনি করছেন, তা আমি গ্রাহ্য করি না। তাদের অন্য সকলের মতোই একটি আগাছা দাবি করতে পারে, আমি অখ্রিস্টান লোকদের উঠাতে, চিৎকার করতে, অন্য ভাষায় কথা বলতে, মানুষের মাথার খুলি থেকে রক্তপান করতে এবং শয়তানকে আহ্বান করতে দেখেছি, বুঝলেন? সুতরাং অনুভূতি ইত্যাদি আপনাদের কোনো প্রয়োজন নেই, ও সকল ভুলে যান, এ হলো ওই বাক্য আপনাদের হৃদয় এবং তাই খ্রিস্ট। একে ভিতরে নিয়ে আসুন আর লক্ষ্য করুন এ কিভাবে অন্য যে কোনো বীজের মতো অঙ্কৃত হয়ে নিজেকে জ্ঞাত করে এবং এ যে যুগে বাস করছেন সেই যুগের নিমিত্তে নিজেকে ঘোষিত করে। লুথার কচিপল্লব ব্যতিরেকে আর কিছুই আনয়ন করতে পারেনি। অন্যান্য বিষয়গুলি আনয়ন করেছিলেন। আমরা এখন গম যুগে উপস্থিত হয়েছি। হুইটেজ লুথারানরা খাঁটি লুথারানদের খাঁটি লুথারানেই উৎপন্ন করতে হয়েছিল। খাঁটি পেন্টিকোস্টালদের খাঁটি পেন্টিকোস্টালে উৎপন্ন করতে হয়েছিল। আমরা ওই যুগ পার হয়ে এসেছি আর এগিয়ে চলেছি। আপনারা জানেন কি ক্যাথলিক মন্ডলী পেন্টিকোস্টালের সূচনা করেছিল? আর পেন্টিকোস্টাল মন্ডলী যদি 2000 বছর থাকত, তবে আজ ক্যাথলিক যে অবস্থায় আছে তার চেয়ে অধিকতর মন্দ অবস্থা তার হতো। এখন ঈশ্বর জানেন আমি যাদের ভালোবাসি সেই ভ্রাতা ও ভগ্নীদের ওই কথা বলছি, কিন্তু বন্ধুগণ মনে রাখবেন অদূর ভবিষ্যতে বিচারে আমাকে আপনাদের সঙ্গে মিলিত হতে হবে, আর সে হয়তো বেশি দিন পরে নয়। যা সত্য আমাকে তারই সাক্ষ্য বহন করতে হবে। যখন আমি আপনাদের সবাই পীড়িতের জন্য প্রার্থনা করতে গিয়েছি এ ভালোই ছিল, কিন্তু যখন আমি একটি বার্তা নিয়ে এসেছি, যদি কোনো বার্তা নির্গত হয়, এ যদি সত্য বার্তা হয়, এ যদি ঈশ্বর সত্য আলোকী কার্য হয় এবং ওই সংগঠনের মধ্যে অবস্থান করে, আপনারা জানেন ঈশ্বরের নয়, কারণ ওই বিষয় ইতিপূর্বে ঘোষিত হয়েছে। যিশু পীড়িতদের সুস্থ করেছিলেন লোকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, তারপর তার বার্তা এ ঠিক। ঈশ্বর কিছু পরিবর্তন করতে যাচ্ছেন, এ তারই ভূমিকা স্বরূপ। তিনি কেবল ঐশ্বরিক আরোগ্যদান ওই ধরনের অলৌকিক কাজ কেবল লোকদের দৃষ্টি আকর্ষণ করে। এর মূল কেন্দ্রস্থল হলো বার্তা, ইয়ে হলো এর থেকে যে বিষয় নির্গত হয়। তিনি লোকদের আনুকূল্য পেতে চেষ্টা করেছিলেন যেন তারা বসে তার কথা শুনে, বুঝলেন? কারণ ওখানে কিছু লোক ছিল যারা জীবনের জন্য নির্দিষ্ট ছিল, এবং কিছু শস্য দানা গম ভূমিতে পতিত হয়েছিল এবং পাখিরা সেগুলি খেয়ে ফেলেছিল, এবং অন্যগুলি কাটা ঝোপে পতিত হয়েছিল। এর কিছু প্রস্তুত করা জমিতে, পূর্ব প্রস্তুতিকৃত জমিতে এবং ফল উৎপন্ন করেছিল। না, এ প্রথম বিষয় হলো আনন্দ ধ্বনি, অথবা প্রথম বিষয় হলো তুরি ধ্বনি এবং একটি, অথবা একটি রব, একটি ধ্বনি, তারপর একটি রব, তারপর একটি তুরি ধ্বনি। আনন্দ ধ্বনি একজন বার্তাবাহক মেসেঞ্জার লোকদের প্রস্তুত করেছেন। দ্বিতীয় পুনরুত্থানে একটি রব, একটি রব যা যোহন 11:38 এবং 44 উল্লেখিত একটি উচ্চ রব যা লাসারকে কবর থেকে আহ্বান করেছিল, ভার্যাকে একত্রিত করার আর তারপরে মৃতদের পুনরুত্থান এর সঙ্গে ধৃত হওয়ার নিমিত্ত। এখন এই তিনটি বিষয় ঘটা লক্ষ্য। পরেরটি কি? একটি তুরি, একটি রব, একটি আনন্দ ধ্বনি, একটি রব, একটি তুরি ধ্বনি। এখন তৃতীয় বিষয় হলো একটি তুরি ধ্বনি যা সর্বদাই তুরি ধ্বনি সহযুক্ত স্মরণার্থক পবিত্র সভা, ফিস্ট অব দ্য ট্রাম্পেট, যা লোকদের ভোজ সভায় আহ্বান করে, এবং সেটি হবে ভার্যার ভোজ সভা, স্বর্গে মেষ শাবকের সঙ্গে ভার্যার ভোজ সভা। দেখুন, প্রথম বিষয় যা নির্গত হয়েছিল তা তার বার্তা, ভার্যাকে একত্রিত করার নিমিত্তে আহ্বান করছে। পরের বিষয়টি নিদ্রাগত ভার্যার একটি পুনরুত্থান, যারা পূর্বে অন্যান্য যুগে মৃত হয়েছেন তারা একসঙ্গে ধৃত হয়েছিলেন, এবং তুরি ধ্বনি স্বর্গে ভোজ আকাশে। আমরা এখন ঠিক সেখানে আছি। একমাত্র বিষয় যে মন্ডলী নির্গত হয়ে আসছে তাকে পরিপক্ক হওয়ার জন্য সূর্যলোকে সাহিত্য থাকতে হবে। সেই মহাসম্মেলন পরবর্তী কালে হবে। গম বৃত্ত সকল পুড়িয়ে ফেলা হবে, কিন্তু শস্য দানা গোলাঘরে একত্রিত করা হবে। বুঝলেন? আপনারা অন্ধ নন, আপনারা বিচক্ষণ লোক। আর আমি যদি এখানে দাঁড়িয়ে ওই সকল বিষয়ে কুসংস্কার বশত বলে থাকি, আমি এ কথা বলি কারণ এ জীবন, কারণ এ কথা বলার জন্য আমি ঈশ্বরের কাছে দায়বদ্ধ, আর আমাকে বলতেই হবে। আর আমার বার্তা, আমি সর্বদাই জানতাম যে এরূপ আরোগ্যদান ইত্যাদির উদ্দেশ্যে লোকদের মনোযোগ আকর্ষণ করা, জানতাম এরপর বার্তা আগমন হবে, আর সেই বিষয় এখন এখানে উপস্থিত। সপ্তমুদ্রা উন্মুক্ত হয়েছে, নিগূঢ় তত্ত্ব এবং বিষয় সকল সংগঠিত হয়েছে, আমি জানতাম না। কিন্তু এখানে একজন মানুষ এখন দাঁড়িয়ে আছেন, যখন আপনারা সকলে আমার ওই উপদেশ, মহাশয়গণ এখন কটা বাজে, প্রচার করতে শুনেছেন, তখন তিনি সেখানে আমার সঙ্গে ছিলেন, এবং ওই দিন সকালে যেখানে হবে বলে বলা হয়েছিল ঠিক সেই রূপ সেখানে স্বর্গ থেকে আগত 7 জন দূত দাঁড়িয়েছিলেন। আর যেমন তারা ঊর্ধ্বগমন করলেন আর সেই ঘূর্ণিবায়ু তাদের উপরে তুলে নিয়েছিল, আমরা দাঁড়িয়ে তাদের চলে যাওয়া লক্ষ্য করলাম, এবং সারা দেশব্যাপী মেক্সিকো পর্যন্ত বিজ্ঞানের ছবি তুলেছে। আর সেখানে যখন আমি লক্ষ্য করছিলাম, একদিন যখন আমি সপ্তমণ্ডলীর যুগ প্রচার করতে আরম্ভ করছিলাম, আর আমি একজন মহৎ ধর্মতত্ত্ববিদ থিওলজিয়ান জ্যাক মুরকে আহ্বান করেছিলাম, আমি বলেছিলাম, জ্যাক, ওখানে দণ্ডায়মান ওই ব্যক্তি কে? মনুষ্যপুত্রের মতো একজন, যার চুল শুভ্র মেষ লোমের মতো। আমি বলেছিলাম তিনি একজন যুব পুরুষ ছিলেন, কিভাবে তার চুল শুভ্র ও মেষ লোমের মতো হতে পারে? সে বলেছিল, ব্রাদার বার্নাম, ওটি ছিল তার মহামানিত দেহ, ইয়ে যেন ঠিক বলে মনে হলো না, কিন্তু আমি যখন ঘরের মধ্যে গিয়ে প্রার্থনা করতে আরম্ভ করেছিলাম তিনি আমাকে জ্ঞাত করেছিলেন এ কি ছিল। দেখুন, আমি সর্বদা প্রচার করেছি যে তিনি ছিলেন ঈশ্বর, একজন মানুষ মাত্র নন, তিনি ছিলেন মাংসে প্রকাশিত ঈশ্বর। ঈশ্বর প্রেমের, ঈশ্বরের বৈশিষ্ট্য, ঈশ্বর সেই মহাগুণাবলী যা এই পৃথিবীতে নেমে এসে প্রদর্শিত হয়েছিল। যিশু ছিলেন ঈশ্বরের প্রেম, যা একটি দেহ গঠিত করেছিল, যার মধ্যে যেহোবা স্বয়ং বাস করছিলেন। তিনি দৈহিক রূপে ঈশ্বরের পূর্ণতা ছিলেন। ঈশ্বর যা ছিলেন তাই তিনি ওই দেহের মাধ্যমে প্রকাশিত করেছিলেন। ওই দেহের মৃত্যু হতে হয়েছিল যেন তিনি ভার্যাকে তার রক্তে ধৌত করতে পারেন। আর লক্ষ্য করুন, ভার্যা কেবল ধৌত ক্ষমাপ্রাপ্তই নয়, কিন্তু তাকে ধার্মিক গণিত করা হয়েছে। বুঝলেন? আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন ধার্মিক গণিত করা শব্দটির অর্থ কি? এখন উদাহরণস্বরূপ, যদি ভাই গ্রিন শুনতে পান যে আমি মদ্যপানে রত হয়েছি, আমি মন্দ কাজে রত হয়েছি, তারপর তিনি জানতে পারলেন যে আমি ও কাজগুলি করিনি, তারপর তিনি এসে বললেন, ব্রাদার ব্রানহাম, আমি তোমাকে ক্ষমা করছি, আপনি আমাকে ক্ষমা করছেন, আমি কখনো ও কাজ করিনি, তবে আমাকে কিসের জন্য ক্ষমা করছেন? বুঝলেন? কিন্তু যদি আমি দোষী হই তাহলে আমাকে ক্ষমা করা যেতে পারে, কিন্তু তখনও আমি ধার্মিক গণিত নই, কারণ আমি ও কাজগুলি করেছিলাম। ধার্মিক গণিত হলো যেন আপনারা কখনো ওই কাজ করেননি, ধার্মিক গণিত। আর যখন যীশু খ্রিস্টের রক্ত আমাদের পাপ থেকে পরিষ্কৃত করে, তখন তা ঈশ্বরের স্মৃতির পুস্তকে লেখা হয়ে যায়। একমাত্র তিনিই তা করতে পারেন। আমরা পারি না। আমরা ক্ষমা করতে পারি কিন্তু ভুলে যেতে পারি না। আমি আপনাদের ক্ষমা করতে পারি, কিন্তু আমার সর্বদা মনে থাকবে যে আপনারা ওই মন্দ কাজগুলি করেছিলেন। তখন আপনারা কেবল ক্ষমাপ্রাপ্ত কিন্তু ধার্মিক নন। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে ভার্যা ধার্মিক গণিত, সে আদৌ ওই কাজ করেনি। আমেন। ঈশ্বরের নিষ্পাপ পুত্রের সঙ্গে বিবাহিত হয়ে দণ্ডায়মান আদৌ পাপ করেনি। কেন? কারণ সে পূর্ব নির্দিষ্ট, তাকে ওই ফাঁদে ফেলা হয়েছিল, এবং এখন যখন সে সত্য শ্রবণ করে বেরিয়ে এসেছে, রক্ত তাকে পরিষ্কৃত করেছে এবং সে নিষ্পাপ রূপে দণ্ডায়মান। বুঝলেন? সে তার উপরে কোনো পাপই নেই। অতএব সেই বার্তা ভার্যাকে আহ্বান করে একত্র করছে। বুঝলেন? সেই আনন্দ ধ্বনি এবং তুরি ধ্বনি। সেদিন সকালে তিনি সেই ধ্বনি সহ উচ্চরবে চিৎকার করেছিলেন, আর রব লাসারকে বলে জাগিয়েছিল। উচ্চরবে তিনি চিৎকার করেছিলেন, লাসার বাহিরে আইসো। বুঝলেন? আর রব জাগ্রত করে নিদ্রাকে, নিদ্রাগত ভার্যাকে জাগ্রত করে, আর নিদ্রাগত মৃতগণ। আর তুরিধ্বনির দ্বারা যখন এ বাজে, এ আহ্বান করে। সর্বদাই একটি তুরিধ্বনি ইসরায়েলকে তুরিধ্বনি সহযুক্ত স্মরণার্থক পবিত্র সভায় ফিস্ট অফ দ্য ট্রাম্পেটস আহ্বান করেছে। বুঝলেন? যা ছিল নিস্তার পর্বের ভোজ, আকাশে সেই ভোজ এবং তুরিধ্বনি সহযুক্ত স্মরণার্থক পবিত্র সভা, আর এখন একটি তুরিধ্বনি একত্র করার আহ্বান ঘোষণা করে ভোজের আমন্ত্রণ, আর এখন এ আকাশে মেষশাবকের ভোজ। এখন লক্ষ্য করুন, ভার্যাতে একত্রিত করা তুরিধ্বনি সহযুক্ত স্মরণার্থক পবিত্র সভা বিবাহ ভোজ, আমরা আদর্শরূপে এগুলি দেখলাম। এখন শেষ করার পূর্বে এক মুহূর্ত লক্ষ্য করুন, আমরা আদর্শে দেখেছি। এখন আপনারা যদি মতিলিখিত সুসমাচার 18:16 পাঠ করেন, সেখানে দেখবেন তিনজন সাক্ষ্য বহন করে। বুঝলেন? যোহন 1:5-7 ইত্যাদি। সর্বদাই তিনটি সাক্ষী থাকে, ঠিক তো? কিছু যে ঠিক, এর তারই একটি প্রতিপাদন। তিনজন সাক্ষী বহন করে, দুই কিংবা তিনজন সাক্ষীর মুখে সমস্ত কথা নিষ্পন্ন হয়। এখন লক্ষ্য করুন, আমাদের তিনটি সাক্ষী ছিল। এখন সাক্ষীস্বরূপ পুরাতন নিয়মে আমাদের ইতিপূর্বে তিনটি নীত হওয়া রেপচার ঘটেছিল। এখন লক্ষ্য করুন, হনক একজন, এলিও আরেকজন, আর যীশু অন্যজন। এখন যীশু প্রধান প্রস্তর হওয়ার জন্য তিনি সাক্ষ্য বহন করছেন। দেখুন, পুরাতন এবং নতুন নিয়মের মধ্যে তিনি ছিলেন প্রধান প্রস্তর, কারণ তাকে প্রথমে মৃত্যুবরণ করতে হয়েছিল, তারপর নীত হইতে হয়েছিল। তিনি মৃত হয়েছিলেন, জীবিত হয়েছিলেন এবং আমাদের মধ্যে চলাফেরা করেছিলেন, তারপর নীত হয়ে ঊর্ধ্বে গিয়েছিলেন, কারণ তিনি ছিলেন সেই প্রধান প্রস্তর যা দুটিকে বন্ধন করেছে। তার পুনরুত্থান এবং নীত হওয়া ওই কাজ করে তিনি প্রমাণিত করেছিলেন যে পুরাতন নিয়ম, আমরা সকলে জানি, হনক রূপান্তরিত হয়েছিলেন। আমরা জানি এলিওকে একটি অগ্নিময় রথে ঘূর্ণিবায়ুতে তুলে নেওয়া হয়েছিল, আর যীশু মৃত হয়েছিলেন, কবরপ্রাপ্ত হয়েছিলেন, উত্থিত হয়েছিলেন এবং পৃথিবীতে ছিলেন, আর তারপর নীত হয়েছিলেন। এই সেই প্রধান প্রস্তর। সাক্ষ্য বহন করার নিমিত্ত তিনজন আছেন। একটি নীত হওয়া ইতিপূর্বে হয়ে গেছে, আপনারা জানতেন কি? আসুন একটু তাড়াতাড়ি পাঠ করে দেখি। আসুন মতি 27:45 পদ দেখি। আসুন তাড়াতাড়ি দেখি, যদি এর থেকে সামান্য সাহায্য পেতে পারি। আমার মনে হয় 27:45 আমি এখানে লিখে রেখেছি। আসুন পাঠ করি। পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল, আর 9 ঘটিকার সময় যীশু উচ্চরূপে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? তাহাতে যাহারা সেখানে দাঁড়াইয়াছিল তাহাদের মধ্যে কেহ শুনিয়া কহিল, এ ব্যক্তি এলিওকে ডাকিতেছে। আর তাহাদের একজন অমনি দৌড়াইয়া গেল, একখান স্পঞ্জ লইয়া তাদের সিরকা ভরিল এবং একটা নলে লাগাইয়া তাহাকে পান করিতে দিল। কিন্তু অন্য সকলে কহিল, দেখি এলি উহাকে রক্ষা করিতে আইসেন কিনা। পরে যীশু উচ্চরূপে চিৎকার করিয়া, একটি উচ্চরব লক্ষ্য করুন, মৃত্যুর সময় যীশু উচ্চরবে চিৎকার করেছিলেন, নিজ আত্মাকে সমর্পণ করিলেন। আর দেখো, মন্দিরে 30 কিমির উপর হইতে নিচ পর্যন্ত চিড়িয়া দুইখান হইল, ভূকম্প হইল ও শৈল সকল বিদীর্ণ হইল এবং কবর সকল খুলিয়া গেল, আর অনেক নিদ্রাগত পবিত্র লোকের দেহ উত্থাপিত হইল এবং তাহা পুনরুত্থানের পর তাহারা কবর হইতে বাহির হইয়া পবিত্র নগরে প্রবেশ করিলেন আর অনেক লোককে দেখা দিলেন। একটি নীত হওয়া ঘটে গেছে, যাদের কাছে সদাপ্রভু বাক্য এসেছিল পুরাতন নিয়মে সে প্রস্তুতিকৃত তিনজনের নিকট তিনজনের নীত হওয়া ঘটে গেছে। বুঝলেন, হনকের কাছে সদাপ্রভু বাক্য এসেছিল, এলিয়র কাছে সদাপ্রভু বাক্য এসেছিল, তিনি ছিলেন একজন ভাওবাদী। বুঝলেন, সদাপ্রভুর বাক্য ছিলেন যীশু। বুঝলেন, পুরাতন নিয়মে লক্ষ্য করুন, পুরাতন নিয়মের পবিত্র লোকদের লক্ষ্য করুন, যখন প্রথম নীত হওয়া ঘটেছিল। 50 পদ লক্ষ্য করুন, ঠিক যেমন উচ্চার যীশুকে জাগরিত করেছিল বরং লাসারকে জাগরিত করেছিল, তেমনি তার উচ্চর পুরাতন নিয়মের পবিত্র লোকদেরও জাগরিত করেছিল। আর দ্বিতীয় চতুর্থ অধ্যায়ে সম্পূর্ণ হয়েছে। আসুন এইবার পাঠ করি, আমরা কয়েক মিনিট আগেই পাঠ করেছি। বুঝলেন, কিন্তু হে ভাতৃগণ, আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন প্রথম থিসকলোনিয়া 4:13-18 ওইটি হবে দ্বিতীয় নীত হওয়া। দ্বিতীয় নীত হওয়া ভার্যাকে ধৃত করে নিয়ে যাবে। পুরাতন নিয়মের পবিত্র লোকেরা পরম দেশে তার উপস্থিতির মধ্যে চলে গিয়েছিলেন, আর তিনি যখন চিৎকার করে আত্মসমর্পণ করেছিলেন তখন পুরাতন নিয়মের পবিত্র লোকেরা উত্থিত হয়েছিলেন। কারণ কেন? সেই বলি তাদের পাপের ক্ষমা, যার অপেক্ষায় তারা ছিলেন নিখুঁত মেষশাবক আসছেন। এই বিশ্বাসে তারা মেষশাবকে বলিদান উৎসর্গ করেছিলেন, আর যখন তিনি মৃত্যুবরণ করলেন ও আত্মসমর্পণ করলেন তিনি উচ্চরূপে চিৎকার করেছিলেন আর পুরাতন নিয়মের পবিত্র লোকেরা জাগরিত হয়েছিলেন। সেই চিৎকার এবং রব লক্ষ্য করুন, তার আগমনও সেই একই বিষয় হবে। বুঝলেন, আপন আত্মসমর্পণ করলেন আর যখন নিখুঁত বলিদান করলেন তখন পরম দেশ খালি হয়ে গিয়েছিল আর পুরাতন নিয়মের পবিত্র লোকেরা আবার পৃথিবীতে এসেছিলেন, পৃথিবীর উপর চলাফেরা করেছিলেন এবং তার মৃত হওয়ার সময় তার সঙ্গেই প্রবেশ করেছিলেন। এখন ওখানে দাউদ বলেছেন, হে পুরুদাস সকল মস্তক তোলো, হে চিরন্তন কবার সকল উত্থিত হও। তিনি বন্দী দিগকে বন্দী করিলেন এবং মানুষদের নানাবিধ বর দান করিলেন যখন পুরাতন নিয়মের পবিত্র লোকেরা তার সঙ্গে গিয়েছিলেন। তারা বলেছিলেন, সেই ধার্মিকতার রাজাকে, প্রতাপের রাজা, বাহিনীগণের সদাপ্রভু, শক্তিমান বাহিনী। এখানে তারা কুচকাওয়াজ করে আসছেন, যীশু বন্দীদের বন্দী করেছিলেন আর এখানে আসছেন সেই পুরাতন নিয়মের পবিত্র লোকেরা। আর তারা সেখানে ঊর্ধ্বে পুরুদ্বারে প্রবেশ করেছেন আর বলেছেন, হে পুরুদ্বার সকল মস্তক তোলো, হে চিরন্তন কবার সকল উত্থিত হও, প্রতাপের রাজা প্রবেশ করিবেন। ভিতর থেকে রব নির্গত হয়েছিল, সেই প্রতাপের রাজা কে? যুদ্ধবীর সদাপ্রভু। পুরুদ্বার খুলে গিয়েছিল আর বিজয়ী যীশু বন্দীদের বন্দী করেছিলেন, তাদের যারা তার উপর বিশ্বাস করেছিলেন, আর বাক্য তাদের কাছে এসেছিল, সেখানে পুরাতন নিয়মের পবিত্র লোকেরা অপেক্ষা করছিলেন, তিনি বন্দীদের বন্দী করেছিলেন, ঊর্ধ্বে গমন করেছিলেন, পুরাতন নিয়মের পবিত্র লোকদের নিয়ে প্রবেশ করেছিলেন। একটি নীত হওয়া ইতিপূর্বে হয়ে গেছে, মণ্ডলী ভার্যার পুনরুত্থিত হওয়া এবং মহিমায় নীত হওয়ার জন্য পরের নীত হওয়া ঘটেছে দ্বিতীয় থিসকলোনিতে। প্রথম থিসকলোনি, আমরা যাহারা জীবিত আছি, যাহারা সদাপ্রভুর প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, এ সেই দেহ যা পৃথিবীতে অবশিষ্ট আছে, আমরা কোন ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। কারণ প্রথমে ঈশ্বরের তীর্ধ্বনি হইবে এবং যাহারা খ্রিস্টে মরিয়া আছে তারা প্রথমে উঠিবে, পরে আমরা যাহারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকিব, আমরা একসঙ্গে তাহাদের সহিত নীত হইব। একদিন আমি রাস্তায় কোণে দাঁড়িয়েছিলাম এবং যুদ্ধ বিরতির দিনে কুচকাওয়াজ দেখছিলাম। তারা যখন ওই রাস্তায় যাচ্ছিল তখন আমি আমার ছোট ছেলে জোসেফের সঙ্গে সেখানে দাঁড়িয়েছিলাম। প্রথমে যুদ্ধ ট্যাঙ্কগুলি, ছোট ট্যাঙ্কগুলি আসছিল, তারপর যুদ্ধের নতুন শেয়ারম্যান ট্যাঙ্কগুলি এলো, তাদের উপরে বড় বড় কামানের নল বসানো। তারপর এলো সৈনিকেরা, গোলস্টার মাদার্স, তারপর এলো একটি ভেলা, এর সামনে দিকে ছিল অজ্ঞাত সৈনিকদের উদ্দেশ্যে একটি সমাধি, আর একজন সৈনিক সেখানে প্রহরারত ছিল, অন্যদিকে একজন নৌসৈনিক এবং আর একদিকে একজন নাবিক দণ্ডায়মান ছিল, আর একটি পার্টিশন টানা ছিল, এর অন্যদিকে বসেছিল একজন গোল্ড স্টার মাদার, সে তার পুত্রকে হারিয়েছে। সেখানে একজন যুবতী বধু টেবিলের উপর মাথা রেখে কাঁদছিল। ধারে একটি ছিন্ন বস্ত্র পরিহিত ছেলে বসেছিল, তার চোখে থেকে জল গড়াচ্ছিল, সে তার পিতাকে হারিয়েছে। আমি ভাবছিলাম কতই না দুঃখজনক। আমি দাঁড়িয়ে দেখছিলাম বৃদ্ধ খঞ্জ অবশিষ্ট সৈনিকরা কুচকাওয়াজ করে যাচ্ছিল। তাদের গায়ে ছিল সৈনিকের পোশাক, যা তারা অহংকার সহকারে প্রদর্শন করছিল, কারণ তারা আমেরিকান। আমি ভেবেছিলাম, হে আমার ঈশ্বর, একদিন স্বর্গ থেকে ধনী নেমে আসবে এবং খ্রিস্টে মৃতগণ প্রথমে উঠবে। অদূরে পুরাতন নিয়মের পবিত্র লোকেরা, যারা সেখান থেকে নির্গত হয়ে পুনর্থানে প্রবেশ করার জন্য একটি ধ্বনির অপেক্ষা করছেন, তারা সারিবদ্ধ হয়ে আকাশে যাবেন। তাদের পুরানো মরদেহ আর তার নিজস্ব মহিমার দেহের অনুরূপ হবে। সেই কুচকাওয়াজ কি মনোরমেই না হবে! আগামী একদিন নিত হওয়ার সময় স্বর্গাভিমুখে যাবে, যখন গর্বের সঙ্গে তাদের বুকের উপর যীশুখ্রিস্টের রক্ত এবং তাদের সময়ের ঈশ্বরের বার্তা প্রদর্শিত করে। ভাতৃগণ, আমরা সেই সময়ের অপেক্ষায় আছি। দেখুন, দ্বিতীয় পুনরুত্থান, প্রথমটি গত হয়েছে, দ্বিতীয়টি এখনই নাগালের মধ্যে উপস্থিত আসবে, এখনই নাগালের মধ্যে। এখন তৃতীয়টি হল প্রকাশিত বাক্যের ১১:১১ পদ এবং ১২। যোসেফ যেমন তার ভাইদের কাছে করেছিলেন, তেমনি জিহুদীদের কাছে সাক্ষ্যদানের জন্য, যারা খ্রিস্টের আত্মায় ফিরে এসেছিলেন, এরা হলেন তারাই। আপনার স্মরণ করুন, তাদের সব বর ৩.৫ দিন শহরের চোখে পড়েছিল, তারপর জীবনের আত্মা তাদের মধ্যে প্রবেশ করেছিল এবং তারা নিত হয়েছিল, আকাশে তুলে নেওয়া হয়েছিল। এই হল নতুন নিয়মের ৩টি নিত হওয়া, পুরাতন নিয়মের ৩টি নিত হওয়া ঘটে গেছে। এখন আমরা প্রস্তুত নিত হওয়া অপেক্ষায় আছি। পবিত্র লোকদের নিত হওয়া এ কথিত হয়েছে এবং এইরূপেই ঘটবে। যখন ঈশ্বর কিছু বলেন, তখন আকাশ ও পৃথিবীর লোপ পেল, তার কথা লোপ হবে না। যখন পূর্বে আদি পুস্তকে একে ঈশ্বর বলেছিলেন, দীপ্তি হোক, হতে পারে শত বছরের আগে কোন দীপ্তি হয়নি। তিনি বলেছিলেন, একটি তাল গাছ হোক, একটি ওক গাছ হোক, একটি মরুভূমি হোক, একটি পর্বত হোক, এই হোক। তিনি মুখে বলেছিলেন, বুঝলেন আপনারা, যেমন এ তার মুখ থেকে নির্গত হয়েছে, তেমনি একে প্রকাশিত হতে হবে, এ হতেই হবে। তারপর একদিন তিনি তার লোকদের আহ্বান করে বার করলেন এবং একটি অগ্নিস্তম্ভ, একটি জ্যোতি, পবিত্র বিশুদ্ধ অগ্নির দ্বারা তিনি মসীহ নামে একজন মানুষের সঙ্গে কথা বললেন। আর মসীহ, লোকেরা মসীহকে বিশ্বাস করেনি, সুতরাং তিনি বলেছিলেন, তাদের বার করে এই পর্বতে নিয়ে এসো। ওই দিন সকালে পর্বতটি অগ্নি, বিদ্যুৎ এবং মেঘগর্জনে পরিপূর্ণ ছিল এবং লোকেরা বলছিল, ঈশ্বর কথা না বলুক, মসীহ কথা বলুক, পাছে আমরা বিনষ্ট হই। ঈশ্বর বলেছিলেন, আমি এইরূপ তাহাদের সহিত আর কথা কহিব না, কিন্তু আমি তাহাদের নিমিত্তে একজন ভাবাদিকে উঠাইব, আর আমি তাহার মাধ্যমে কথা কহিব, তিনি যাহা বলেন তোমরা তাহা শ্রবণ করিও, কারণ আমি তাহার সঙ্গে আছি। তিনি এই কথা বলিতেছিলেন, তিনি বলেছিলেন যে এ ঘটবে। সেখানে দণ্ডায়মান যিশাইয়ের ভাবাদির দিকে দেখুন, একজন মানুষ, বুদ্ধিমান মানুষ, রাজা যাকে মহৎ বলে মনে করতেন, কারণ তিনি একজন মহৎ মানুষ, রাজা উসের সঙ্গে থাকতেন। একবার তিনি প্রচারকের স্থান গ্রহণ করার চেষ্টা করেছিলেন, মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলেন আর কুষ্ঠরোগ দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। আর আমি সেই কথায় বিজনেসম্যানদের বলেছিলাম, কখনো একজন প্রচারকের স্থান নেওয়ার চেষ্টা করবেন না, না মহাশয়, আপনি যেখানে আছেন সেখানেই থাকুন, বুঝলেন, আপনারা আপনাদের কাজ করুন যা ঈশ্বর আপনাদের বলছেন। আপনি যদি একটি আঙ্গুল হন, তবে আপনি কখনো একটি কান হতে পারেন না, আপনি যদি একটি কান হন, তবে আপনি কখনো নাক অথবা চোখ হবেন না, বুঝলেন, আপনি আপনার অবস্থানে থাকুন। বেতারে ঘোষণায় আপনারা সেদিন সেই বার্তা শুনেছেন, ঈশ্বরের পক্ষে কার্য করিবার চেষ্টা। দাউদ, অভিষিক্ত রাজা, সমস্ত লোকেরা চিৎকার করে আনন্দ ধ্বনি করে বলেছিল এ সঠিক, কিন্তু তিনি কখনো ঈশ্বরের ভাবাদের সঙ্গে পরামর্শ করেননি, আর একজন মানুষের মৃত্যু হয়েছিল, সমগ্র বিষয়টাই নষ্ট হয়ে গিয়েছিল। ঈশ্বরকে অনুগ্রহ করার চেষ্টা করবেন না, ঈশ্বরের সময় হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করে থাকুন, একে তার কাজ করা পদ্ধতি অনুসারে কাজতে দিন। আমি এই বৃহৎ বিষয়টি আরম্ভ করব, এর দ্বারা এই হবে, ভাতৃগণ সাবধান হন। দাউদ ভালো করেই জানতেন যে সেই সময় নাথন সেই দেশে ছিলেন, তার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, বুঝলেন, তিনি শতপতি এবং সহস্রপতিদের সঙ্গে পরামর্শ করেছিলেন। সমস্ত লোকেরাই আনন্দ ধ্বনি করেছিল, চিৎকার করেছিল, নৃত্য করেছিল এবং ধর্মীয় সকল পন্থা তারা অনুসরণ করেছিল, কিন্তু এ ঈশ্বরের বাক্যের পথ ও ব্যবস্থা অনুযায়ী ছিল না, আর এ ব্যর্থ হয়েছিল। যা কিছু ঈশ্বরের বাক্য ও ব্যবস্থা অনুযায়ী নয় তা ব্যর্থ হবে, কেবলমাত্র ঈশ্বরের বাক্যই চিরস্থায়ী হবে। আকাশ ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনো হইবে না। ওই বুদ্ধিমান যুবা পুরুষ যিশাইকে লক্ষ্য করুন, হঠাৎ আত্মা তাকে আঘাত করেছিল, তিনি ভিন্ন কিছু বলতে পারেননি, তিনি ছিলেন একজন ভাববাদী। তিনি বলেছিলেন, দেখো, এক কন্যা গর্ভবতী হইবে, একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদেরকে দত্ত হইয়াছে, তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। তাহার স্কন্ধের উপরে কর্তৃত্ব থাকিবে, তাহার কর্তৃত্ব বৃদ্ধির ও শান্তির সীমা থাকিবে না। সেই মানুষটি বুদ্ধিগত রূপে কিভাবে বলতে পারেন যে এক কুমারী গর্ভবতী হবে? প্রত্যেকে এর প্রতীক্ষায় ছিল, এ কথিত হয়েছিল, ইয়ে ছিল সদাপ্রভু এই কথা কহেন, এ ঘটেই হবে। কারণ যেমন আদি পুস্তকে হয়েছিল, যখন তিনি সমুদ্র অতলে বীজ রোপণ করেছিলেন, যখন এ ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, সেই একই রূপ ঈশ্বরের বাক্য ছিল, দেখুন এ ঘটেই হবে। আর 800 বছর পরে একদিন একটি কুমারীর গর্ভ ঈশ্বরের বীজ ধারণ করেছিল, একটি সৃষ্ট বীজ। তিনি একটি পুত্রের জন্ম দিয়েছিলেন, সেই একই পুত্র একদিন সেখানে দাঁড়িয়ে বলেছিলেন, লাজার বাহিরে আইসো। আর একজন মানুষ যে চারিদিকে আগে 4 দিন আগে মৃত হয়েছিল, পচে গিয়েছিল, তার নাক খসে গিয়ে পড়েছিল, দুর্গন্ধ হয়েছিল, সে উঠে এসেছিল, বলেছিল, ইহাতে আশ্চর্য মনে করিও না, কারণ এমন সময় আসিতেছে, আমেন, যখন কবরস্থ সকল ঈশ্বরের পুত্রের রব শুনিবে। সুতরাং এ কথিত হয়েছিল, এ হতেই হবে, একটি নীত হওয়া হবেই। হায় রে, ক্যালিফোর্নিয়াতে আমার শেষ বার্তা মনে পড়েছে, যখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে ক্যালিফোর্নিয়া মহাসমুদ্রে তলিয়ে যাবে, আর ভেবেছিলাম আমি কখনো আবার সেখানে ফিরে যাব না, এবং সদাপ্রভু এই কথা কহেন, ইয়ে হবে, সে শেষ হয়ে গেছে, কোন সময় হবে, কখন আমি জানি না, কিন্তু এ ডুবে যাবে। ভূমিকম্পের আরম্ভ হওয়ার ঠিক পরেই যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদের অনেকের স্মরণে আছে ওই শৈল, সেই দিন যখন ওই দূত নেমে এসেছিলেন এবং ওই শৈলের চতুর্দিকে স্বর্গ থেকে আলো এবং অগ্নি নেমে এসেছিল, যখন আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, পর্বত থেকে পাথর খসে পড়েছিল এবং তিনি 3 বার সজোরে তুরুধ্বনি করেছিলেন। আমি বলেছিলাম পশ্চিম উপকূলে বিচার দণ্ড আঘাত করবে। তার 2 দিন পর আলাস্কায় প্রায় সমস্তটাই ডুবে গিয়েছিল। মনে রাখবেন, সেই একই ঈশ্বর বলেছিলেন যে আলাস্কা দণ্ডপ্রাপ্ত এবং সে শেষ হয়েছে। আমি জানি না কখন, আমি আপনাদের বলতে পারবো না, আমি জানি না যে আমি এ কথা বলেছিলাম, কিন্তু আমার বিশ্বাস, এখানে এক ভাই না, আমার মনে হয় মজলিদের একজন আমাকে বাইরে রাস্তায় ধরেছিল, ফিরে না তাকানো পর্যন্ত আমি জানতাম না এ কি ছিল। আর আমি ফিরে শাস্তে দেখলাম এবং যিশু বলেছিলেন, কাফারনাম কাফারনাম কাফারনাম, কতবার আমি, তুমি তো নিজেকে স্বর্গ পর্যন্ত উচ্চকৃত করিয়াছ, তুমি পাতাল পর্যন্ত নামিয়া যাইবে, কেননা যে সকল পরাক্রম কার্য তোমার মধ্যে করা গিয়াছে সকল সে সকল যদি সাধন করা যাইত, তবে তাহা আজ পর্যন্ত থাকিত। ওই সময়ের 150 বছর আগে সদম এই পৃথিবীর উপরে ছিল, তারপর কাফারনামাও আজ জলের তলায়। আর ঈশ্বর সেই একই আত্মা যিনি ওই এই সকল কথা বলেছিলেন, এই সকল কাজ করেছিলেন, তিনি সেখানে বলেছিলেন, ও কাফারনাহম শহর, কে তোমাকে দূতগণের নামে অভিহিত করেছিল, লস অ্যাঞ্জেলেস, তুমি নিজেকে কেমন স্বর্গ পর্যন্ত উচ্চকৃত করেছ, শয়তানের প্রকৃত মূল এবং পীঠস্থান, তুমি নিজেকে উচ্চকৃত করেছ, এ প্রচারকদের কবরস্থান, ভালো লোকেরা সেখানে যায় আর ইঁদুরের মতো মৃত্যুবরণ করে, কি ব্যাপক ধ্বংস, তুমি নিজেকে দূতগণের নামে অভিহিত করছ, সে পরাক্রম কার্য যদি সদমে করা যেত তবে তা আজ পর্যন্ত থাকতো, কিন্তু তোমার সময় উপস্থিত। আপনারা লক্ষ্য করুন আর দেখুন, যদি তা না হয় তবে আমি একজন ভ্রান্ত ভাওবাদী, বুঝলেন, ওইখানেই সে অবস্থান করছে। ওই রাতের কথা আমার মনে আছে, ওই বিষয়ে দেখার আগে আমি হাজার প্রাক দর্শন প্রিভিউ দেখেছিলাম, আমি সেখানে দাঁড়িয়েছিলাম এবং দেখলাম একটি সুন্দরী ছোট্ট মহিলা মার্জিত রূপে সজ্জিতা এই দিকে আসছে, দর্শনে আমার পাশে কেউ দাঁড়িয়েছিলেন, আর আমি দেখলাম তারা বলছে ভার্যার প্রাকদর্শন, আমি তাকে চলে যেতে বলে দেখেছিলাম, তারা এই দিক থেকে এসে ঘুরে চলে গিয়েছিল। এর আগমন ধ্বনি শুনতে পেয়েছিলাম, এই অন্যদিক থেকে মন্ডলী উঠে আসছিল, এশিয় মন্ডলী এসেছিল, ও আপনারা অশ্লীলতার কথা বলেন, এই আসছিল ইউরোপীয় মন্ডলী, হায়রে। আর তারপর আমি রক অ্যান্ড রোল আসতে শুনলাম, এ ছিল কুমারী আমেরিকা মন্ডলী, তার দেহে কোনো পোশাক ছিল না, খবরের কাগজের মতো রূপালি কাগজ তার সামনে ধরা ছিল, আর সে রক অ্যান্ড রোল নৃত্য করছিল কুমারী আমেরিকা মন্ডলী। আমি সেখানে তার উপস্থিতিতে দাঁড়িয়েছিলাম, আমি ভাবছিলাম, হ্যাঁ ঈশ্বর, একজন যাজক রূপে এর থেকে উত্তম কিছু আমরা করতে পারতাম না, ও আমি জানি আপনার কেমন অনুভব করছেন। তারপর আমি ভেবেছিলাম, ঈশ্বর আমাকে সমর্পণ করো, আমি যদি শুধু এখান থেকে চলে যেতে পারতাম, আমরা যা করছি যদি এই সব হয়, আর এই হলো যা আমরা উৎপন্ন করছি, এই যদি হয়। আর তারপর যখন স্ত্রী লোকেরা পার হয়ে গেল, সব রকমের রক অ্যান্ড রোল ইত্যাদি এবং ছোট চুল রং মাখা মুখ, যখন তারা পার হয়ে গেল, যাদের খ্রিস্টের ভার্যা হওয়ার কথা, আর সে যখন ওইরূপ পার হয়ে গেল, আমি আমার মাথা ঘুরে নিলাম, আপনারা জানেন এটি নিয়ে আমার চোখের সামনে এটি আড়াল করে, এ ছিল এক লজ্জাকর তাদের পশ্চাৎ ভাগ, আর তারা ওইরূপে যাচ্ছিল, আর আমি কাঁদবার জন্য এইভাবে আমার মাথা ঘুরে নিয়েছিলাম, আমি বললাম আমি সহ্য করতে পারছিলাম না। তিনি সেখানে দাঁড়িয়েছিলেন, আমি জানতাম যে মন্ডলীর একজন যাজক হয়েও আমি তার জন্য ওইরূপ উৎপন্ন করেছি। আমি বলেছিলাম, হে ঈশ্বর, আমি এর দিকে তাকাতে পারছি না, আমাকে মরতে দাও, আমাকে আমাকে চলে যেতে দাও, এইভাবে বলছিলাম এবং জীবনে ইয়ে বেরিয়ে গেল। প্রত্যেকবার তাদের একজন আসছিল, তারা কোন একটি জায়গায় যাওয়া মাত্র পড়ে যাচ্ছিল আর তাদের এই চলে যাওয়ার শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। আর তারপর আমি অগ্রসর হও দ্রুত খ্রিস্ট সেনা দল এর মতো কিছু শুনতে পাচ্ছিলাম। আর আমি তাকে দেখছিলাম পবিত্র লোকদের মতো এক ছোট ছোট মেয়েরা আসছিল মার্জিত রূপে সজ্জিতা, তাদের চুল পিঠের উপর ঝুলছে, স্বচ্ছন্দ নির্মল সুসমাচারের তালে তালে পা ফেলে চলছিল, সে ছিল বাক্য। আর মনে হচ্ছিল প্রত্যেক দেশ থেকে একজন আমি তাদের পার হয়ে যাওয়া দেখছিলাম। নিচের দিকে যাওয়ার পরিবর্তে তারা উপরের দিকে যাচ্ছিল। আর আমি লক্ষ্য করলাম তাদের মধ্যে একজন দুই বা তিনজন সারির বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি চিৎকার করে বলেছিলাম সারির মধ্যেই থাকো, আর দর্শনটি আমার কাছ থেকে অন্তর্হিত হয়েছিল। আমি এই ঘরের মধ্যে দাঁড়িয়ে তখনও চিৎকার করছিলাম সারির মধ্যেই থাকো, ওই সারি যা। অবাক হচ্ছিলাম এ কি তবে ইতিমধ্যে ঘটে গেল, ভার্যাকে কি আহ্বান করা হয়ে গেছে, আজ আমরা কি এর মধ্যে দিয়ে যাচ্ছি। তাকে ছাঁচে ঢেড়ে খ্রিস্টের প্রতিমূর্তিতে নির্মিত হতে হবে, আর খ্রিস্ট হলেন বাক্য, ওইটি একমাত্র বিষয়। দেখুন এ ওইখানেই আছে বাক্যের মধ্যে, এ ঠিক। দেখুন এর সঙ্গে অন্য একটি বিষয় যুক্ত হতে পারে না, এ হতে পারে না। এ একটি হাত পুরুষের মতো আর অন্য হাত কুকুরের থাবা বিশিষ্ট একটি স্ত্রীলোক হতে পারে না। তিনি যেমন বাক্য তেমনি একে প্রভুরই বাক্য হতে হবে। ভার্যা বরেরই একটি অংশ, স্ত্রী তার স্বামীর একটি অংশ, কারণ স্বামী থেকেই তাকে বার করে নেওয়া হয়েছে। হবা ছিলেন আদমের পার্শ্বদেশের একটি অংশ, ভার্যা তদ্রুপ একটি সংস্থা থেকে বার করে নেওয়া নয়, কিন্তু এই দিনের বাক্যের পক্ষ থেকে বার করে নেওয়া নিত হওয়া। প্রভুর তুরি ধ্বনিত হবে, খ্রিস্টে মৃতগণ উত্থাপিত হবে, তার পুনরুত্থানের গৌরবের ভাগী হবে, যখন তার মনোনীতেরা সম্মিলিত হবে আকাশে ঊর্ধ্বে তাদের গৃহে, যখন অদূরে ডাকা হবে নাম। আসুন বন্ধুগণ আমরা সকলে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করি। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। এ কথিত হয়েছে, একে ঘটেই হবে, এ ঘটবে, এবং লোকেরা কেউ মৃত হতে চায় না, কেউ বিনষ্ট হতে চায় না। আমি আপনাদের বলতে চাই আপনারা যাই করেন, আপনারা কত ভালো হয়ে চাচে যাচ্ছেন বা আপনারা মণ্ডলীর প্রতি কতটা বিশ্বস্ত আমি গ্রাহ্য করি না, এ বিষয়ে ভালোই, তার বিরুদ্ধে বলার কিছুই নেই। আপনাদের চার্চে যাওয়া উচিত, আপনারা যাবেন, চার্চে যাওয়া থেকে বিরত হবেন না, কিন্তু যাই হোক আপনাদের রীতিনীতি ছুড়ে ফেলে দিয়ে খ্রিস্টের মধ্যে প্রবেশ করুন, কারণ যে কোনো দিন তুরিধ্বনি হবে। আর খুব বেশি দেরি হয়ে গেছে না জেনে আপনারা সেই পশু ছাপ সহিত ধৃত হবেন, ইয়ে একেবারে সত্য। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। এতক্ষণ আপনাদের ধরে রাখার জন্য আমি দুঃখিত, আর মনে রাখবেন আমি তাদের অনেকক্ষণ যাবত আটকে রেখেছি ঠিকই। আর আমার জন্য আপনারা যে দান তুলেছেন যা আমি আপনাদের করতে বলি না ভাতৃগণ, এ আমার এটি শিষ্টাচার। এর থেকে অতিরিক্ত সময় ব্যবহার করার জন্য মোটেলের ভাড়া মিটিয়ে দিন, অতিরিক্ত সময় আমি নিয়েছি। এখানে কয়েকটি বিষয় আমার ছিল, ওই নিত হওয়ার সম্বন্ধে 8 বা 10 বা আরো বেশি পৃষ্ঠা আমার কাছে ছিল, কিন্তু আমি সেগুলো বলার সময় পেলাম না। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আপনারা কি প্রভু যীশুকে ভালোবাসেন? আসুন এখন আমরা কেবল এক মিনিটের জন্য নিস্তব্ধ সশ্রদ্ধ হয়ে দাঁড়াই, আর আমি যা বলছি মনে রাখবেন, মনে রাখবেন আমরা শেষ প্রহরগুলিতে উপস্থিত। এইগুলি দেশ সকল ভেঙে পড়েছে, ইসরায়েল জেগে উঠেছে, বাইবেলে পূর্ব কথিত চিহ্ন সকল, আতঙ্কে ভারগ্রস্ত প্রজাতিগণের দিন গণিত, ফিরে এসো হে ছড়িয়ে পড়া সকলে তোমাদের আপনজনের কাছে। মুক্তির দিন আসন্ন, মানুষের হৃদয় শঙ্কায় বিপর্যস্ত, আত্মায় হও পরিপূর্ণ, তোমাদের প্রদীপ সাজাও করে পরিষ্কার, ঊর্ধ্বে তাকাও, তোমাদের মুক্তির দিন আসন্ন। আপনারা জানেন কি, ভক্ত ভাবীদেরা মিথ্যা প্রচার করছে, ঈশ্বরের সত্য তারা করছে অস্বীকার। আমরা সকলে জানি এ সত্য, তাই নয় কি? আমি তারে করি প্রেম, আমি তারে করি প্রেম, কারণ তিনি প্রথম করেছেন প্রেম আমারে, আর কিনেছেন আমার পরিত্রাণ কালভেরির গাছের উপরে। আপনারা কতজন তাকে প্রকৃতই ভালোবাসেন আপনাদের হাত তুলুন। যতক্ষণ এই গানটি আবার আমরা গাইব, আমি চাই আপনারা আপনাদের আশেপাশের কারো সঙ্গে করমর্দন করে বলুন, তীর্থযাত্রী ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমরা তীর্থযাত্রী, তাই নয় কি? তীর্থযাত্রী এবং বিদেশি। আমি তারে করি প্রেম, আমি তারে করি প্রেম। আমরা নিত হওয়ার যেতে হবে, কতজন নিত হওয়ার যেতে আগ্রহী বলুন। আমি অন্তকরণ সর্বোত্তমকরণে এতে যেতে চাই। আমি তারে করি প্রেম, আমি তারে করি প্রেম, কারণ তিনি প্রথম করেছেন প্রেম আমারে, আর কিনেছেন আমার পরিত্রাণ কালভেরি গাছের উপরে। আপনারা নিত হয়ে যেতে চান, কতজন নিত হয়ে যেতে যা আগ্রহী বলুন। আমি আমার সর্বত্বকরণের এতে যেতে চাই। ঈশ্বরে অপরিবর্তনীয় হাত ধরো। আপনারা গীতটি জানেন কি ভগ্নী? আপনি জানেন ঈশ্বরে অপরিবর্তনীয় হাত ধরো? আমি জানি না কি এর মধ্যে কি আছে কি। হ্যাঁ,
to God's unchanging hand, hold to God's unchanging hand, build your hopes on
ঈশ্বরের অপরিবর্তনীয় হাত ধরো, ঈশ্বরের অপরিবর্তনীয় হাত ধরো, চিরস্থায়ী বিষয়ের উপর আশা গাঁথো, ঈশ্বরের অপরিবর্তনীয় হাত ধরো। আপনাদের ভালো লাগছে?
Journey is completed. If to God you have been true,
যখন মদের যাত্রা হবে সমাপ্ত, যদি থেকেছ ঈশ্বরের প্রতি বিশ্বস্ত, দেখবে তোমার নিত হওয়া সত্তা সুন্দর ও উজ্জ্বল, তোমার গৌরবের গৃহ। ঈশ্বরের অপরিবর্তনীয় হাত ধরো, ঈশ্বরের অপরিবর্তনীয় হাত ধরো, চিরস্থায়ী বিষয়ের উপর আশা গাঁথো, ঈশ্বরের অপরিবর্তনীয় হাত ধরো। আমি চাই এক মুহূর্তের জন্য আপনারা আপনাদের মাথা নত করুন।
Covet not this world's vain riches that so rapidly decay.
এই জগতের অসার ধনে না কর লোভ, যা সত্তর যায় ক্ষয়ে। স্বর্গীয় ধন লাভের কর অন্বেষণ, যা কখনো হবে না বিলীন।
God's unchanging hand, hold to God's unchanging hand, build your hopes on things eternal.
ঈশ্বরের অপরিবর্তনীয় হাত ধরো, ঈশ্বরের অপরিবর্তনীয় হাত ধরো, চিরস্থায়ী বিষয়ের উপর আশা গাঁথো, ঈশ্বরের অপরিবর্তনীয় হাত ধরো। এখন আপনাদের মাথা নত থাকা অবস্থায় এবং এই কথা স্মরণে রেখে যে আমরা ধুলির দিকে মাথা নত করেছি, যার থেকে আমাদের সৃষ্টি করা হয়েছিল, আর একদিন আমরা তাতেই ফিরে যাব, এই কথা জেনে যে আমাদের মধ্যে একটি সত্তা সোল আছে যাকে ঈশ্বরের কাছে জবাবদিহি করতে হবে। আর আপনারা যদি অনুভব করেন যে যদি আজ রাতে ঘটে, তবে আপনারা ওই নিত হওয়ার জন্য ঠিক মতো প্রস্তুত নন, আর চান না যে আপনাদের প্রার্থনায় স্মরণ করা হোক, তবে কেবল আপনাদের হাত তুলে দিন। বেদির কাছে আহ্বান করার মতো পর্যাপ্ত স্থান আমাদের নেই, আপনাদের বেদি আপনাদের অন্তরেই আছে। আপনাদের হাত তুলুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, আপনাকে আপনাকে আপনাকে। আমি অনুভব করছি যে আমি প্রস্তুত নই ব্রাদার ব্রানহাম, আমি 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 প্রকৃতিই, আমি একজন খ্রিস্টান হতে চাই, আমি চেষ্টা করছি, কিন্তু সর্বদাই কিছুর মধ্যে যেন অভাব থেকে গেছে। আমি আমি জানি যে আমি যেখানে থাকা উচিত আমি ঠিক সেখানে নেই। ঈশ্বর আমার প্রতি দয়া করো, ঈশ্বর আমি আমার হাত তুলে দিচ্ছি, আমার প্রতি করুণা করো। এখন এই ছোট দলের মধ্যে 20 অথবা 30টির মতো হাত ইতিমধ্যে উঠে গেছে, আরো উঠছে। প্রিয় ঈশ্বর, ওই হাতগুলির পিছনে হৃদয়গুলির মধ্যে কি আছে তা তুমি জানো। প্রিয় ঈশ্বর, আমি প্রার্থনা করি, আমি কেবল মাত্র একটি বিষয়ের জন্যই দায়ী, তা হলো সত্য বলা। আর প্রিয় ঈশ্বর, তারা পরিত্রাণ পেতে আকাঙ্ক্ষী, তারা প্রকৃতিই চায়, তারা কেবলমাত্র কোন আবেগ, কোন উদ্রেক যুক্ত করা হয়েছে এমন কোন সংস্থাগত অবস্থা, কোন ধর্মমত, কোন মতবাদ চায় না। তারা উপলব্ধি করছে পিতা যে খাঁটি ও বিবি মিশ্রিত ঈশ্বরের বাক্যের প্রয়োজন, সকল কিছুই লোভ পাবে, এমনকি আকাশ ও পৃথিবীও কিন্তু এর লোভ হবে না। আর আমরা যদি ওই বাক্য হই তবে আমাদের পায়ের তলা থেকে পৃথিবীর লোভ হয়ে যাবে, কিন্তু আমাদের লোভ কখনো হবে না, কারণ আমরা ওই বাক্য বরের সেই ভার্যা। আমি প্রত্যেকের নিমিত্তে প্রার্থনা করি পিতা, যে আমার আন্তরিক প্রার্থনা বশত তুমি তা দান করবে। আর এখানে দেরিতে উপস্থিত হওয়ার জন্য এবং দ্বিধাগ্রস্ত হওয়ার জন্য এবং অসংলগ্ন কথা বলার জন্য, স্নায়বিক দুর্বলের জন্য আমাকে ক্ষমা কর পিতা। যেভাবেই হোক, হে মহা পবিত্র আত্মা, তোমার ঐশ্বরিক পদ্ধতিতে ওগুলোকে সংযুক্ত করো এবং আমার হৃদয় থেকে এবং এর প্রতি আমার হৃদয়ে যে প্রেরণা ও উদ্দেশ্য আছে তা তুমি লোকেদের অন্তরে প্রদান করো। প্রভু, তুমি কি করবে না? আর যাদের উদ্ধার হতে পারে তাদের পরিত্রাণ করো এবং তোমার দিকে আকর্ষণ করো প্রভু। আর অতি নিকটে উপস্থিত নীত হওয়ার প্রহরের জন্য আমরা যেন প্রস্তুত হতে পারি, কেননা আমি যিশুর নামে প্রার্থনা যাচনা করি, আমেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। এখন এই সম্মেলনের সভাপতি